স্বাগত সবাইকে যারা দেখছেন এই মুহূর্তে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে আপনি আমাদেরকে দেখতে পাচ্ছেন জাগো এফএম এর যে ভেরিফাইড ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল এছাড়া অন্যান্য যে সকল মাধ্যম রয়েছে মোবাইল অ্যাপ ওয়েবসাইট সবগুলো মাধ্যমে কিন্তু আপনি এই মুহূর্তে আমাদেরকে শুনতে পারছেন। সালামু আলাইকুম, দিস ইজ মি আর জি অপূর্ব এবং আরো একটা নতুন এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি আর জি অপূর্ব এবং শুরু কিন্তু হয়ে গেল ভূত স্টুডিও brought to you by Pran Potata. So Pran Potata khete khete jeta janaben apni amaderke je ei dhoroner ghotona gulo mane adou ki apnar bhalo lage. So paranormal byapar gulo ashole karo karo kache bhalo lage, karo karo kache ekdomi bhalo lage na. Bhalo na lagar ashole onek gulo karon er bhitore ekta shobcheye boro karon kokhono kokhono jeta hoy je ektu ga shiure uthe. So ei ga shiure uthar byapar ta ashole jodi apni enjoy korte paren then most welcome ebong shei manushderke bolbo jara ashole একটু মানে ভয় বা এই ধরনের ব্যাপার স্যাপার থেকে নিজেকে একটু দূরে রাখেন তারা এই এপিসোডটা থেকে দূরে থাকতে পারেন। বাট একটা রিকোয়েস্ট করব যে একটা নতুন এক্সপেরিয়েন্স কিন্তু আজকে আপনার হলে হতেও পারে, রাইট? আপনি হয়তোবা কখনোই প্যারানর্মাল ঘটনা শুনেন না, বাট আমি আজকে একটা রিকোয়েস্ট করব যে আজকে জাগো এফএম এটা শুনে দেখেন কেমন লাগে, ফিডব্যাকটা জানাবেন। যদি ভয় বেশি লাগে নেক্সট এপিসোডটা শুনবেন না, বাট এতটুকু আপনাকে বলতে পারি যে গল্পগুলো ভালো লাগবে। ভয় দেখানোটা আসলে আমাদের মূল উদ্দেশ্য নয়, দিন শেষে বিনোদন দেওয়াটা মুখ্য ব্যাপার বা মুখ্য বিষয় আমাদের কাছে। সো সেই জায়গা থেকে আমরা সবসময় চেষ্টা করে যাই যে এমন কিছু ঘটনা তুলে আনতে যেই ঘটনাগুলো শুনতে আপনার ভালো লাগবে বা আপনাদের ভালো লাগবে। সো পরিবার নিয়ে দেখবার মতো একটা অনুষ্ঠান, পরিবার নিয়ে শুনবার মতো একটা অনুষ্ঠান দীর্ঘদিন যাবৎ যেটা 94.4 জাগো এফএম এর মাধ্যমে কিন্তু আপনি শুনতে পারছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। প্রবাস থেকে প্রচুর মানুষ আমাদের সঙ্গে থাকেন, ঢাকা কুমিল্লা চট্টগ্রামে সরাসরি ফ্রিকোয়েন্সি আপনি শুনতে পাচ্ছেন এই মুহূর্তে। এইটা একটা চমৎকার ব্যাপার, কারণ আমার জানা মতে বা আমাদের জানা মতে এই মুহূর্তে বাংলাদেশে অ্যাক্টিভ যদি বলি যে রেডিও স্টেশনগুলোর মধ্যে এত চমৎকারভাবে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে ঢাকার বাইরে চট্টগ্রাম এবং কুমিল্লাতে অন্য কেউ হয়তো বা মানে ছড়িয়ে নেই, জাগো এফএম ছড়িয়ে যাচ্ছে এবং আরো বেশ কিছু সারপ্রাইজ আসছে, সেগুলো নিয়ে আরো একদিন অন্য কোনো এক সময় কথা হবে। তো আজকে প্রথম যে অতিথি তার সাথে আমরা পরিচিত হব এবং ওর কাছ থেকে আমরা এক এক করে বেশ কিছু ঘটনা শুনব। এবং আপনি অলরেডি মাস্টার ফ্রেমে দেখে ফেলেছেন যে আজকে প্রথম যিনি স্টোরি টেলার, জেনারেলি যেটা হয় যে এখানে একটু সিনিয়র সিটিজেন যারা থাকে বা হচ্ছে জেন জি জেনারেশনের ছেলেপেলেরা হচ্ছে বেশি থাকে, তো কখনো কখনো যদি বলি যে একটু স্কুল স্টুডেন্টরাও কিন্তু চলে আসে এবং তাদের কাছেও বেশ কিছু ঘটনার কালেকশন থাকে। তো সবসময় যেটা বলছি যে তুমিও কিন্তু তোমার ঘটনাগুলো বলতে পারো। এখানে মাদ্রাসার স্টুডেন্টরা প্রচুর আসে, স্কুল স্টুডেন্টরাও কিন্তু সমান তালে এখানে আসে। সো সবার জন্য একটা প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্মটা প্রত্যেকের জন্য ওপেন, ট্রাস্ট মি। বাট আপনার কাছে মিনিমাম দুইয়ের অধিক ঘটনা থাকতে হবে এবং সেই ঘটনাগুলো নিয়ে যদি আপনার এখানে বলবার মতো যদি সময় হয়ে থাকে, প্লিজ ডু রেজিস্ট্রেশন। এবং রেজিস্ট্রেশন করার যে প্রসেস, RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বারে। আবারও বলছি, শুরু কিন্তু হয়ে গেল ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। প্রথম যার সাথে পরিচিত হচ্ছি, প্রথম যিনি বন্ধু, কি নাম তোমার?
হ্যাঁ, আমার নাম আনাস।
আনাস, আনাস কিসে পড়ছো?
হ্যাঁ, আমি বিএফএস কুরআন কলেজ কুমিল্লা ক্লাস 8 এ পড়ছি।
ক্লাস 8 এ পড়ছো তুমি? তোমার ফ্যামিলি থেকে এলাও করলো আজকে?
হ্যাঁ, এলাও করেছে।
বাহ, চমৎকার। তো তোমার বন্ধুরাও আজকে হয়তো আমাদেরকে দেখছে। সো এই ব্যাপারটা তোমার কাছে কেমন লাগতেছে? এতদিন তো সবসময় হচ্ছে রেডিওতে শুনতা কিংবা হচ্ছে স্মার্টফোনে দেখতা, তো আজকে এই যে তুমি লাইভে বসলা, তো বসার পর তোমার এক্সপিরিয়েন্সটা কেমন?
অনেক ভালো লাগছে।
ওকে, তো চলো তোমার প্রথম ঘটনাটা শুনে, এই ঘটনাটা আসলে কার সঙ্গে ঘটা?
হ্যাঁ, আমার যে প্রথম ঘটনা সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড। এটা হচ্ছে আমার বাবার সাথেই ঘটে গিয়েছে, যে আমাদের একদম কাছের একজন মানুষ সে আমার বাবার উপরে যে ব্ল্যাক ম্যাজিকটা করেছে। ব্ল্যাক ম্যাজিকটা রিলেটেড হচ্ছে ভাইয়া, যে 2023 সালে তখন আমার বাবাকে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে ভাইয়া। নামটা বলবো না আমরা,
আমরা একদম গল্পের শুরু থেকে শুনবো না, ঠিক আছে?
শুরু থেকে, একদম শুরু থেকে বলছি,
একদম শুরু থেকে।
2023 সালে তখন আমরা ছিলাম স্টার্ন হাউজিং মিরপুর 12-তে। তখন হচ্ছে আমার বাবা আর যে আমার একটা নানু ছিল, সেই নানুরা হচ্ছে খুবই তারা হচ্ছে মানে আমাদের অনেক আদর করতো ছোটবেলা থেকে। কিন্তু সেই নানুরাই যে এই খারাপ কাজটা যে আমার বাবার সাথে করবে সেটা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তো শুরু হয়েছে যে 2023 সাল থেকে আমার একদিন আমি আমার বাবার রুমে শুয়েছি, লাইক রাত্রেবেলা আমার বাবা মনে করে হটফট করতেছে এরকম অবস্থা, মানে কি সে মানে কি অনেকটা পজেসড অবস্থা হয়ে গেছে। তখন তো আমি ভয় পেয়েছি, ভয় পেয়ে আমি তখন কাউকে না বলে আমি কম্বল মুড়ি দিয়ে চুপ করে শুয়ে পড়ছি। এরপরের দিন সকালে বিষয়টা আমি মাকে জানানোর পরে মা বলেছে যে যে এটা তোমার মনের ভুলও হতে পারে, কেন বা এরকম হবে। এরপরের দিন ঠিক আমি আবার বাবার সাথে শুয়েছি, দেখি কি এরকমই সেম ঘটনা হচ্ছে। এবারও মাকে বলেছি, কিন্তু মা বলে কি না তোমার সাথে ভুল কিছু ঘটে যাচ্ছে। পরে 2024 সালের দিকে আমার বাবার অবস্থা খুবই খারাপ, সে খাওয়া দাওয়া কিছু করতে পারে না, না মানে বিছানায় পড়ে গেছে, যে ব্যবসা বাণিজ্যের অবস্থাও ভালো না। এই মধ্যে থেকে যে আমার বাবা আর আমি একদিন গিয়েছিলাম 3 দিনের তাবলিগ ইজতেমাতে, ওইখান থেকে একজন লোক তাকে দেখে বলছে যে যে তাকে বলে ক্ষতি করা হয়েছে, যে কি ক্ষতি সে সেটা জানে না কিন্তু তাকে ক্ষতি করা হয়েছে। এরকম করে আবার 2024 মাঝামাঝি দিকে আমরা এক জায়গায় বেড়াতে গেছি, ওইখানেও একজন লোক বলছে আপনাকে ভাইয়া বড়সড় ক্ষতি করা হয়েছে, ভাইয়া আপনি একটা হুজুর দেখান। পরে 2024 লাস্ট দিকে এসে আমার বাবার অবস্থা খুবই খারাপ, মনে করেন যে শুকায় গেছে, খেতে পারে না, কিছু করতে পারে না। এর মধ্যে থেকে দিকে 2024 লাস্টের দিকে আমার দাদুকে যে স্বপ্ন দেখানো হয়, আমার দাদুর যে মা সে স্বপ্নে দেখায় যে যে দুটা মাটির হাড়ির ভিতরে একটা মাটির হাড়িতে জ্বলন্ত দুটো চোখ এবং একটা মাটির হাড়িতে চুল আর কি দানা দানা জিনিসগুলো আর লেখা যে ধ্বংস ধ্বংস ধ্বংস। এখন দাদু এটা স্বপ্ন দেখে দাদু তো ভয় পেয়ে বাবাকে বলছে যে বাবা বলছে এগুলো কিছুই ঘটেনি, এমন কিছুই না। লাস্টে আবার দাদু তার 3 দিন পরে একটা স্বপ্ন দেখছে যে মানে আমাদের যে খুব কাছের একজন লোক, মানে আমার দাদুর ভাই বলতে পারেন, সে একটা তান্ত্রিকের কাছে গেছে। তান্ত্রিকের কাছে গিয়ে সে তার জীবনের সবচেয়ে মানে সবচেয়ে নিজের জিনিসটাকে উৎসর্গ দিয়ে সে আমার বাবার উপরে ক্ষতিটা করেছে। কারণ একটাই যে আমার বাবা তখন বিজনেসটা ভালো ছিল, তাদের সাথে আমার সম্পর্কটা ছিল না প্রায় 5 বছর, তার জন্য বলে তারা এই কাজটা করেছে। এখন ভাইয়া লাস্টের দিকে দেখে কি তান্ত্রিক বলে বলছে যে আনতে হবে একটা মাথার খুলি আর 4টা ছাগল দিতে হবে। ওকে, তারা দিয়েছে ছাগল, দেওয়ার পরে যে কাজ শুরু করছে তারা, মানে আমার বাবার উপরে খুবই খারাপ একটা বান মারছে। এরপরের দিকে 2025 রিসেন্ট 3 মাস আগে মিন্স সেপ্টেম্বর মাসে আমার বাবাকে একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ওই হুজুর দেখে বলছে ভাই আপনার তো অনেক বড় ক্ষতি করছে। পরে যে হুজুরগুলা মানে আমি ওইখানে প্রেজেন্ট ছিলাম, মানে ওটা হচ্ছে ফরিদপুরে রাজবাড়িতে, এখন ওখানে যে আমি প্রেজেন্ট ছিলাম, সে তার জিনদের ডাকলো, ডেকে বলল যে যে একদম তার ক্ষতিগুলোকে উদ্ধার করে দিতে হবে, মানে তদবির তদবির দিল। দেন জিনরা 2টা জিনিস আনছে, একটা মাটির নিচের থেকে 2টা তাবিজ খুলে আনছে। এখন ফার্স্ট তাবিজে দেখে কিভাবে খুলে যে একটা প্রাণীর বিভৎস মুখের চেহারা, যে মানে একটা প্রাণী কাগজ কেটে বানানো, অনেক পুরানো কাগজ। এখন এই প্রাণীটা না কোনো স্বাভাবিক প্রাণী না, মুখটা এরকম অনেকটা বাদুড়ের মতন, হাত পা গুলা বিড়ালের মতন, লেজটা হচ্ছে অনেকটা কুকুরের মতন, মুখে হাসতেছে। আর আমার বাবার ওইখানে ওইগুলার প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে লেখা আছে লাল কালি দিয়ে যে ধ্বংস ধ্বংস ধ্বংস। এরপর আরেকটা তাবিজ উদ্ধার করছে, সেই তাবিজে তারা দেখতেছে কি যে তাবিজের ভিতরে আমার বাবার কিছু চুল আর সে এটা আমার বাবাকে একবার না দুইবার না চারবার সে বানটা মেরেছে আমার বাবাকে, তার ক্ষতি করার জন্য, যে তার ধ্বংস করার জন্য। এরপরে থেকে আমার বাবাকে যে দেওয়া হয়েছে তদবির দেওয়া হলো, এখন আমার বাবা আলহামদুলিল্লাহ সুস্থ আছে ভাইয়া।
অলরাইট, সো আনাসের প্রথম ঘটনাটা আমরা শুনলাম, আনাসের কাছে আমরা আবারও যাব, বাট তার আগে যেটা বলছি যে পরবর্তী পর্বে যদি আপনি আসতে চান আপনার ঘটনাগুলো নিয়ে, সিম্পলি যেটা করবেন মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করবেন JFM স্পেস দিয়ে নাম লোকেশন, এটাই করবেন, একদমই না। যদি আপনি পরের পর্বে আসতে চান RBS লিখতে হবে, রাইট? তো RBS না লিখে যদি আপনি JFM লিখেন, অনেকেই যেটা করছেন ভুলটা কিন্তু আজকে করছেন, তো JFM লিখে যদি আপনি রেজিস্ট্রেশন করেন, আমি দুঃখিত আপনার কাছে ফোন কলটা যাবে না। কারণ হচ্ছে রেজিস্ট্রেশন তারাই করছেন যারা আসলে প্রপার ওয়েটা মেনটেন করছেন, তাদের মতো করে আপনাকে করতে হবে। আরবিএস, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। আবারও বলছি, যদি পরের পর্বে আপনি আসতে চান ভূত স্টুডিওতে, আপনার জীবনে ঘটে যাওয়া কিংবা আপনার কালেকশনে থাকা, হতে পারে যে আপনি হয়তোবা চাকরির সুবাদে অনেকদিন সিলেক্ট ছিলেন বা কোনো না কোনো একটা জায়গায় ছিলেন, সেখান থেকে কিছু ঘটনা আপনি কালেক্ট করেছেন, এমনও হতে পারে যে আপনার কোনো কলিগের কাছ থেকে, কোনো বন্ধুর কাছ থেকে, কোনো প্রিয় মানুষের কাছ থেকে, রিলেটিভের কাছ থেকে কিছু ঘটনা আপনি কালেক্ট করেছেন, সেই ঘটনাগুলোও কিন্তু আপনি বলতে পারেন। যেমন আজকে আনাসের সাথে ঘটে নাই, বাট তার বাবার সাথে ঘটা একটা ঘটনা কিন্তু আনাস শেয়ার করলো। ঠিক একইভাবে যদি আপনিও পরের পর্বে এখানে আসতে চান, বা তুমিও যদি আসতে চাও, হতে পারো তুমি স্কুল স্টুডেন্ট, তুমি হতে পারো কলেজ স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, জব করছো, হোয়াট এভার, যদি পরের পর্বে তুমি আসতে চাও, রেজিস্ট্রেশন করো ঝটপট। আরবিএস, তারপর তোমার নাম, তোমার লোকেশন, তোমার প্রফেশন লিখে পাঠিয়ে দাও 26969 নাম্বারে। যাব আনাসের কাছে তার দ্বিতীয় ঘটনাটা শুনতে। আনাস, এটা কোথাকার ঘটনা?
এটাও একটা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা, যেটা আমি আমার দাদার কাছ থেকে কালেক্ট করেছি। যে সেটা হচ্ছে আমার দাদার যে নিজের আপন বন্ধু, তার সাথে ঘটে গেছে।
ওকে,
যে একদিন সে রাত্রেবেলা একটা হেঁটে আসতেছে একটা উপর দিয়ে, ব্রিজের উপর দিয়ে, এখন একটা তার পাশের বাসার মেয়ের সাথেই দেখা হয়েছে। এখন তারা জানতো যে যে দুজন দুজনকে অপরকে ভালোবাসে। এটা হচ্ছে প্রায় 1950 দিকের ঘটনা। এর পরের দিন সকালে আমার দাদাকে তার বন্ধু বলল যে এরকম তো মেয়েটা তো আমাকে পছন্দ করে, আমি পছন্দ করি, এখন কি করব, বাসা থেকে তো রাজি না। এখন তারা মাঝে মধ্যে ঘুরতে যেত, করতে যেত অনেক, মানে কি করতো, আমার দাদা ওই দিক দিয়ে তারা ইন্টারে পড়তো, আমার তাদের ফ্যামিলিকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তাদের ফ্যামিলি মানতে রাজি না কোনোভাবেই। এখন তারা রাত্রে ঘুরতো, অনেক কিছু করতো। এর মধ্যে একদিন ওই মেয়েটাকে ফোন দিছে, ওই মেয়েটা ওর সাথে চিল্লাচিল্লি করে বলছে কি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি করতে পারবো না, কিছু করতে পারবো না আমি, এখন তুমি তোমার মতন থাকো, আমাকে আমার মতন ছেড়ে দাও। এখন সে তো 3-4 দিন এরকম করছে, এত ভালোবাসতাম, বিয়ে করবো আমি, কিছু উপায় নেই আর। তাই সে এটার জন্য একটা কালা জাদু আশ্রয় নিল, সেটা হচ্ছে অমাবস্যার রাতে ঠিক রাত 3টার সময় তান্ত্রিক কালো মামার কাছে গেছে যে সে ওই মেয়েটার উপরে ব্ল্যাক ম্যাজিক করবে। কিন্তু ওই মেয়েটার উপরে ব্ল্যাক ম্যাজিক করার জন্য তাকে তার সবচেয়ে প্রিয় জিনিস উৎসর্গ করতে হবে। বলছে কি, তার প্রিয় জিনিস কি? প্রিয় জিনিস বলতে, আমার তো প্রিয় জিনিস বলতে একটা জিনিসই ছিল, এখন আমি কি করব। বলছে কি, এখন তুমি 4টা ছাগল আর 2টা লাল মুরগি বড় এনে দিতে হবে, তার রক্ত দিয়ে সে কালা জাদু করবে। তবে এর পরের দিন তুমি রাত 12টার সময় আসো, 2টার সময় আমরা কাজ শুরু করবো, আর কিছু কথা বলবো, ওই কথাগুলা মেনটেন করে রেখো, যে তুমি যে রাত 12টার সময় আসবা, যে তোমার উপরে অনেক কিছু হতে পারে, সামথিং তোমাকে কেউ পিছনে ডাকতে পারে, কিন্তু তুমি শুনবা না বা তাকাবাও না, কারণ তাকালে তোমার ঘাড় মটকা দেওয়ার সম্ভাবনা অনেক চান্স থাকবে। এরকম তুমি অনেক জিনের মায়াজালের ভিতরেও পড়তে পারো, তার জন্য তুমি কোনো কিছু করবা না, তুমি এড়িয়ে চুপ করে চলে আসবা। এখন যে কথা সে কাজ, সে গেল তান্ত্রিক কালো মামার বাড়িতে 12টার সময় রাত্রে। এখন গিয়ে সে আসনে বসলো তান্ত্রিক কালো মামা তার সামনে। এখন তান্ত্রিক কালো মামাকে বললো যে কখন শুরু করবেন, কিন্তু সে তো জানতো না যে সেই মেয়েটা মরে গেছে, আর সেই মেয়েটার জায়গায় কোন কালো আত্মাকে সে নিয়ে আসছে সেটাও জানে না। এখন তান্ত্রিক কালো মামা সবকিছু শুরু করছে, জিনেদের দিয়ে কাজ শুরু করার পরে জিনরা একটা মেয়ের কালো আত্মাকে আনছে, যে কালো আত্মা একদম ফুল ওই মেয়েটার মতন দেখতে। এখন ওই মেয়েটা এসে বলতেছে কি, আমাকে আর তোমাকে যে আমার আলাদা করেছে, তাদেরকে তো আমি আগে মেরে ফেলেছি, এখন চলো আমি তোমাকে নিয়ে যাব। এখন ওই ছেলেটা বলছে, তুমি কে? বলছে কি, তুমি আমাকে চিনলা না, তুমি তো আমাকে বিয়ে করতে ছিলে, তুমি আমাকে এত ভালোবাসত, তাহলে বলছে কি, তুমি মরে গেছো, আমি জানতাম না, 3 দিন আগেও তো কথা হয়েছে। সে বলছে কি, আমাকে তো মেরে ফেলা হয়েছে। এখন সে বলল কি, যে চলো আমার সাথে তুমি চলে যাবা, আমি আর তুমি অন্য জায়গায় থাকবো। তো ওই ছেলেটা বললো যে, তুমি এখন মরে গেছো, তা তোমার সাথে আমি কিভাবে যাবো বা কি করবো? বলছে, আমি এত কিছু জানি না, তুমি যদি না যাও তাহলে আমি তোমার একটা ক্ষতি করে ফেলবো, যে কোনো তোমার ক্ষতি হবেই। এখন সে তার কাছে টাইম নিল প্রায় 3 দিনের মতো। এখন সে তার মা বাবাকে জানাইলো যে সে মেয়েটাকে সে ভালোবাসতো, তো তার উপরে ব্ল্যাক ম্যাজিক করে তার কালো, মানে কি, একটা রক্তর বিনিময়ে কালো আত্মাকে আনছে। এখন তার মা অনেক হুজুরের কাছে গেল, হুজুর টুজুর বলল কি, এই জিনটাকে যে আনছে বা কালো জাদুটা করা হয়েছে, সেই কালো জাদুটা হচ্ছে খুব ভয়ানক কালো জাদু, যেটা হচ্ছে প্রায় 365 কালো জাদুর মধ্যে সবচেয়ে ভয়ানক কালো জাদু। তার জন্য সে বলা হলো যে সে তাকে 3 দিনের সময় দেওয়া হয়েছে ঠিক, কিন্তু ওই হুজুর বলছে আমি পারবো না, এখানে একজন ওইখানে গ্রামে একজন বড় সড় হুজুর আছে, সেই হুজুরটাকে ডাকা হলো। সেই হুজুরটা বলছে কি, বলছে কি সময় তো বেশি 2 দিন, আর আপনারা যে জিনটা, যে জিনের দ্বারা কালো জাদুর আশ্রয় নিয়েছেন, সেই জিনটা তো মারাত্মক জিন, তার সেই জিনদের সাথে আমরা মনে হয় পেরে উঠবো না, কিন্তু আমি চেষ্টা করব। পরে সেই দিনই রাত 3টার সময় তারা ওর উপরেই সেই জিনটাকে ভর করছেন। এখন বলে ওই জিনটা এসে বলতেছে কি, রে তুই ডাকলি কেন আমাকে, বলছে কি আপনি ওকে নিয়ে যাবেন কেন, বলছে ও তো আমাকে ভালোবাসতো না, বলছে কি ও তো আপনাকে ভালোবাসতো না, আপনাকে ওই মেয়েটাকে ভালোবাসতো যে মরে গেছে, বলছে তার আত্মাই তো আমি আসছি। তারপর হুজুর বলে কি ফাইজলামি করিস, আত্মা কি আসতে পারে, এরকম অনেক কথার পরে হুজুরকে একটা থাপ্পড় দিয়ে সেই জিনটা চলে গেছে এক সময়। এখন জিনটা যাওয়ার আগে একটা কথাই বলছে যে যদি ও আমার সাথে না যায় তাহলে ও মর, ওর যে এমন ক্ষতি করব ও বাঁচ নাও বাঁচতে পারে। এখন কি করবে, কিছু করার নেই, ওদিক দিয়ে টাইম আর বাকি আছে মাত্র 1 দিন। এখন হঠাৎ ইয়ার জায়গা থেকে একজন একটা হুজুরের খবর দিল, সেই হুজুরটা হচ্ছে থাকে আসলে নারায়ণগঞ্জের দিকে। এখন ওই যে ওই জায়গায় তার ছেলেটাকে নিয়ে যাওয়া হলো। এখন শেষ পর্যায়ে তারা যে হুজুর যে জিনটাকে ডাকছে, জিনটার সাথে না পেরে তার কথা সব শুনছে, বলছে কি আপনাকে তো ভালোবাসতো না, তাহলে আপনি কেন ওকে ধরছেন বা কিছু এমন করলেন, যে সে বলছে কি ও একে তো আমাকে, আমি তার আত্মা, প্লাস বলছে কি আমি যে একে তো কালো জাদু করছে সে, আর আমাকে যে ভালোই বাসতো তাহলে ও আমার সাথেই যাক, বলছে কি না এটা তো সম্ভব না। অনেক কিছু করানোর পরেও যখন ওই জিনটাকে মারতে পারেনি, মানে কি মানে সরাতে পারেনি, তখন হুজুর শেষ একটা উপায় যে জিনটাকে জবাই করেন। এখন জিনটাকে জবাই করলে সমস্যা কি, তাদের যে আরো জিনগুলো আছে তারাও কিন্তু তাকে ছাড়বে না। এখন তাদেরকেও ডাকা হলো, তাদের মানে হুজুরের যে দুটা জিন ছিল, একজনের নাম ছিল আবদুল্লাহ, একজনের নাম ছিল হচ্ছে মোল্লা। এখন তারা দুইজনই বাকি জিনদের সাথে কথা বলছে যে এরকম করবে, যদি তোরাও এমন করিস তাহলে তোদেরকেও আমরা জবাই করতে রাজি হব। তারপরে জিনগুলা বলছে কি না, আমাদের ওস্তাদকে যদি জবাই করা হয় তাহলে তো আমরা বসে থাকতে পারবো না। পরে তখন যে হুজুরের জিন দুইটা আবদুল্লাহ বলছে কি, সে একটু শক্তিশালী জিন ছিল, সে বলল কি যে তোরা যদি কিছু করিস বা ওই তোরদের ওস্তাদকে জবাই করার পরে তাহলে তোরাও বেঁচে ফিরবি না এখান থেকে, শুধু একটুকু বললাম। এই কথা শুনে, এই কথা শুনে যে ওস্তাদের সাথে যে 6টা জিন ছিল ওই জিনগুলা পালিয়েছে। এখন শেষ পর্যায়ে যে ওদের যে জিনের সর্দার তাদেরকে বলা হয়েছে যে যে আপনি চলে যান, নাহলে আপনার তো রেহাই নেই, বলছে না আমি তোকে নিয়ে যাব না। পরে হুজুরে কিছু করার নাই, এক পর্যায়ে তাকে যখন জবাই করে ফেলছে, জবাই করার পরে ছেলেটার জ্ঞান ফিরেছে, ছেলেটা প্রায় 1 ঘন্টা পরে জ্ঞান ফিরছে, ছেলেটা কিছু মনে নাই, তাকে পরে পানি পড়া টানি পড়া দিয়ে এখন সে সুস্থ আছে,
ভালো আছে,
ভালো আছে।
অলরাইট, তো আনাসের কাছ থেকে তার দ্বিতীয় ঘটনাটা শুনলাম। এমজি আলামিন আছেন আমাদের সাথে, সবুজ ইসলাম বলছেন ভালো লাগছে, রুমা রুশা আছেন আমাদের সাথে, জিয়াউর ফারুক জয়েন করেছেন, শোয়েব আছেন আমাদের সাথে, স্বর্ণ জয়েন করে আছেন আমাদের সাথে কুমিল্লা থেকে, রাশেদুল ইসলাম বলছেন ভালো লাগে ভূত স্টুডিও সবসময়, দোলামণি আছেন আমাদের সাথে কানেক্টেড, লিমা আক্তার জয়েন করে আছেন, ইমরোজ আছেন আমাদের সাথে, সুমন খান আছেন কুষ্টিয়া থেকে তিনি দেখছেন এই মুহূর্তে, মবিন বলছেন ভালো লাগে এবং ভূত স্টুডিওতে আসবার জন্য চেষ্টা করছি। খুবই সিম্পল একটা চেষ্টা করার, খুবই ছোট্ট একটা চেষ্টা, যদি তুমি পরের পর্বে আসতে চাও বা আপনি পরের পর্বে আসতে চান, সিম্পলি যেটা করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। SMS প্যানেল অনেকে রয়েছে, যেমন মেঘরদ্দুর জয়েন করে আছেন আমাদের সাথে, সুফিয়া আছেন আমাদের সাথে, হামিদ জয়েন করে আছেন, আছেন আমাদের সাথে স্নিগ্ধা, অ্যান্ড সাদিয়া চৌধুরী আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, আমাদের সাথে নিশা আছেন দেখতে পাচ্ছি, আর অনেকগুলো বন্ধু জয়েন করে আছেন। শুনবো আনাসের কাছ থেকে তার লাস্ট ঘটনাটা শুনবো, তারপর আনাসকে আমরা বিদায় দিব। আনাস, সর্বশেষ কোন ঘটনাটা শুনছি তোমার?
সর্বশেষ হচ্ছে আমার সাথেই ঘটে গেছে নিজের সাথে, যে আমি আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম ফার্স্ট টাইম 2022 সালে, তখন আমি পড়তাম ক্লাস 5-এ। এখন দাদা তো আমাদের সাথেই থাকে ঢাকায়, আমরা সবাই মিলে গেছি, দাদা ফুপি দাদু মা বাবা। এখন আমরা যে গেলাম, গিয়ে আমি দাদাকে অনেক বানাবি, দাদা চলো না মানে একটু রাত্রেবেলা ঘুরবো, আমরা সবাই মিলে ঘুরবো। আমার সাথে ছিল আমার ছোট ভাই, আমার ফুপি, আমার দাদা ইয়া। এখন ঘুরতে ঘুরতে আমরা যে কখন শ্মশান ঘাটের ভিতরে ঢুকে গেলাম সেটা তো আমরা বুঝতে পারিনি। ওইখানেই ছিল হচ্ছে একটা শ্মশান, যেটা হচ্ছে পুরা পরিত্যক্ত শ্মশান। ওই শ্মশানে ওইখানে মানুষ সকালে যেতেই মানে দিনের বেলা যেতেই এত ভয় পেত, সেখানে আমরা রাত্রেবেলা গেছি। কারণ ওখানে শ্মশানে বসে আছে 10-15 মিনিট, এখানে একটা ইয়া দিয়ে চেয়ারের ব্যবস্থা ছিল, বসে আছে আমি, আমার ফুপি, দাদা, দাদু, পরে আমার ভাই। এখন ঠান্ডা বাতাস, গল্প করতেছি। আবার উপরে ল্যাম্প পোস্টের লাইটও জ্বলতেছে, কারণ রাস্তার পাশে ছিল ইয়াটা, শ্মশানটা একটু সামনে। পরে কিছুক্ষণ পরে আমার অনুভব হলো যে আমার ফুপি একটু সামনে গিয়ে ফোনে কথা বলতেছে, আর আমি একটু এই সাইডে দাঁড়ায় আছি। আমার মন অনুভব হলো আমার পিছে মনে হয় কেউ আছে। পরে দেখি পিছে তাকায় কেউ নাই। হঠাৎ দেখি কি যে আমার ইয়া পিছনে ঘাড়ের মধ্যে জানি কেমন ঠান্ডা একটা হাওয়া ফিল হয়েছে। যে এরপরে ভাই আমি ভয় পেয়ে দৌড় দিয়ে দাদার কাছে চলে আসছি। এখন দাদার কাছে আসার পরে দাদা বলছে কি কি হয়েছে, তুই এরকম হাঁপাচ্ছিস, ভয় পাইছিস নাকি? বলছি না দাদা, আমি এখানে ওখানে একটু দাঁড়িয়েছিলাম, এখন তো এখানে সমস্যা হচ্ছে। যে মনে হলো ফার্স্টে আমার কাঁধে কেউ হাত দিছে ঠান্ডা, আর ফার্স্ট টাইম তো আমি মনে হচ্ছে আমার পিছনে কেউ আছে। বলছে কি না এগুলো তোর মনের ভুল হতে পারে। পরে আবার আমরা ওখানে রাত 1টা বাজে, তখন আমরা চিন্তা করলাম যে আজকে রাত্রে তাহলে মাছই ধরি, কারণ গ্রামের বাড়িতে ফার্স্ট টাইম গেছি, আমরা সবাই ফার্স্ট টাইম গ্রামের বাড়িতে যাওয়া হয়েছে। তখন রাত 1টা বাজে, আমার ওখানে আমার চাচু থাকতো, মানে কি দাদার ভাইয়ের ছেলে, সে আরো আমরা মোট 12 জন গেছিলাম মাছ ধরতে একটা নদীতে। হঠাৎ রাত 2:30-1টার সময় যখন মাঝখানে থাকি নদী, তখন কেন জানি খুব ঝড়ের মতন প্রবল ইয়া আসতেছে। এখন ঝড় এত ঝড়, মনে করেন কি এত সকালেও এত রোদ, এত কিছু ছিল যে এখন এত ঝড়, ঝড়ের জন্য বাঁচা যাচ্ছে না। যে আমরা সবাই গিয়ে বসলাম হচ্ছে নৌকার যে ভিতরে শেড থাকে, শেডের ভিতরে। এখন কিছুক্ষণ পরে আমরা যখন পাড়ে আসছি, ওই পাড়ে যাওয়ার মানে কি ওখানে পাড়ে যাওয়ার জন্য মানে আমাদের গ্রামের বাড়ি থেকে হচ্ছে একটা বাঁশের যে ব্রিজ থাকে, ব্রিজের মতন, ওই ব্রিজটা পার হওয়ার সময় ভাইয়া যে আমার লাগতেছে ভাইয়া কেন জানি আমাকে কেউ ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছে। এখন ভাইয়া আমি তো ভয় পেয়ে গেছি, আমি দাদাকে এসে বলছি। দাদা বলছে কি যে তুই এগুলো ধরে ধরে যা, আস্তে আস্তে যা, যাওয়ার পরে আমি ওখানে গিয়ে দেখতেছি কি হয়েছে। পরে হঠাৎ একসময় দেখি কি ভাইয়া আমার দাদা ওরা সবাই আগে চলে গেছে, আমি পিছে। এখন আমার এটা ভাই একদম সত্যি যে আমার একদম সামনে দিয়ে গোল একটা আগুনের গোলাস এরকম একটা লেজ আছে, সেটা ভাই আমি কয়েকদিন আগেও দেখেছি, এখনো দেখতেছি, এখনো না মানে কি আগেও দেখেছি আর সেদিনও তো দেখছি ভাই, গোল একটা আগুনের গোলাল আর এরকম একটা লেজ দিয়ে উড়ে গেল। আর আমার জানি কেন ওইটা দেখে ভাই আমি এখানে সেন্সলেস হয়ে পড়ছি, একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ার পরে সবাই আসে আমাকে তুলছে। আমি দেখি কি আমি গ্রামের বাড়ির খাট মানে কি আমাদের বাড়ি যেটা বাড়ির খাটে আমি শুয়ে আছি। এখন সবাই তো বলছে কি, আমি পরে বললাম যে আমি এটা দেখছি, এখন কেউ তো বিশ্বাস করতে চায় না। পরে আমার ওই রাত্রি জ্বর আসছে অনেক, ক্লাস 5 পড়ি ছোট। এখন জ্বর আসার পরে আমাদের এখানে একজন খুবই ভালো হুজুর ছিল, সেই হুজুরকে নিয়ে যাওয়া হয়েছে। সেই হুজুর বলছে কি ওর রাত্রেবেলা যে আপনার শ্মশানে গেছেন ওইখান থেকেই হচ্ছে ওর পিচটা শুরু করছে, এরপরে লাস্ট যেরকম ঘাট ওই পর্যন্ত আপনার একটু সামনে চলে গেছেন ও পিছে থেকে, তখন ওকে ভয় দেখিয়ে এমন করেছে যে এটা সমস্যা হবে না, আমি ইয়াটিয়া করে দিচ্ছি, মানে তদবি তদবি দিল, গা ফু দিয়ে দিল, বন্ধ করে দিল, বলছে কি একটা পানি দিয়ে দিয়েছে ফু দিয়ে, সেটাকে বলছে যে 7 দিন ওই পানিতে গোসল করতে, আর একটা আলাদা খাবার পানি দিয়েছে এটা দিয়ে 1 মাস খেতে, কিছু হবে না ভাইয়া। এটাই ছিল ভাইয়া আমার সর্বশেষ ঘটনা।
দ্বিতীয় গেস্টকে নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন, দেখতে থাকুন সবসময় জাগো এফএম 94.4, চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণপরারা।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোটভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি। তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট। নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্রান পপাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোটভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট। নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্রান পপাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও।
স্বাগত আপনাকে, চলছে ফুড স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। প্রথম যিনি অতিথি ছিল আনাস সোহানি, অলরেডি চলে গেছে গল্প বলে। সো এক এক করে কিন্তু আরো বেশ কিছু স্টোরি কিন্তু আমরা আজকে শুনবো, বাট তার আগে যেটা বলছি, নেক্সট এপিসোডে যদি আপনি আসতে চান ফুড স্টুডিওতে, ঝটপট করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন, RBS, তারপর নাম, তারপর লোকেশন এবং আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। সাব্বির হোসাইন সজীব আছেন আমাদের সাথে, ফারুক খান জয়েন করে আছেন, চয়ন আহমেদ জয়েন করে আছেন আমাদের সাথে, আলো বলছেন তিনি আছেন আমাদের সাথে ফ্রম চিটাগং আছেন আমাদের সাথে, রাকিব তিনি আছেন এবং তার কাছে বেশ কিছু গল্প আছে। গল্প থাকলে ফেসবুক লাইভে কমেন্ট করে কোনো লাভ নেই, যেটা করবেন সিম্পলি রেজিস্ট্রেশনটা করবেন, RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার প্রফেশন টুকু লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। আবিদুর রহমান জয়েন করে আছেন আমাদের সাথে, সেজান মাহমুদ মাহির আছেন আমাদের সাথে, আরো অনেকগুলো বন্ধুকে দেখতে পাচ্ছি, যেমনটা ইন্তু জয়েন করে আছেন, মোহাম্মদ সোলেমান আছেন, রোমান হোসাইন জয়েন করে আছেন, মাসুদ ভাই আছেন আমাদের সাথে, আরো অনেকগুলো বন্ধুকে দেখতে পাচ্ছি। সো ইন দ্য মিন টাইম আমাদের যে সেকেন্ড গেস্ট, তার সাথে আমরা পরিচিত হব এবং তার কাছ থেকে বেশ কিছু ঘটনা আমরা শুনবো। সালাম আলাইকুম অনেকগুলো ঘটনা শুনবো। মাসুদ ভাই, প্রথম কোন ঘটনাটা আমাদেরকে শোনাবেন?
আমি প্রথম ঘটনাটা শোনাবো, অ্যাকচুয়ালি আমার শৈশব কেটেছে অম্বিকাপুরে, ফরিদপুর অম্বিকাপুর শহরতলি। আমরা যখন ক্লাস থ্রি ফোরে পড়তাম, তখন আমার ভাই জামাল উদ্দিন কানু, তারপরে মুস্তাক, ইদ্দিস, পলাশ, এদের সকলকে নিয়ে আমাদের খুব ভালো একটি সময় কেটেছে এবং আর একটা বন্ধু ছিল সেলিম। এখন বিষয়টা হচ্ছে এই, আমার মায়ের চাচির মুখ থেকে গল্পটি শোনা। গল্পটির মধ্যে এটি আছে যে ওই চৈতন্য মিস্ত্রি, উনি হচ্ছে নেশায় আসক্ত ছিল সব সময়। এটা 1965-66 সালের ঘটনা। এমত অবস্থায় ওনার প্রতিবেশী একজন মারা যায়। মারা যাওয়ার পরে রাত 9-10 দিকে শ্মশানে দাহ করতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওনার ক্ষুধা তো থাকে, কিন্তু আশপাশে তো দোকান টোকান কিচ্ছু নাই, শ্মশানের আশপাশে কিছুই নাই। এখন উনি বলতেছে যে শ্মশানের পাশে যদি দোকান থাকতো, তাহলে তো আমরা খাইতে পারতাম বিড়ি সিগারেট, এই ধরনের কথা। তখন উনি বলছে যে তারপরে সকলেরই একই কথা, দাহ করতে করতে রাত 1 বাজে গেছে। 1 বাজার পর উনি চিন্তে করল যে আমি এই মুহূর্তে আর আমার শরীরে কুলাইতেছে না, হাতুর বাটালি মারা, আমি এক কাজ করি, শ্মশানের পাশে আমি একটা দোকান দিই। তারপরে ওনার ওয়াইফরা বলল, বাচ্চারা বলল যে শ্মশানে তো আর প্রতিদিন লাশ যায় না, যে তুমি এরকম ভাবে ই করবা। বললো যে না, সমস্যা কি, আমি আর এখন শরীরে কুলাইতেছে না, ঠিক আছে আমি ওই জায়গায় সামগ্রী বিক্রি করবো, মুড়ি চিরা সিগারেট বিড়ি যা কিছু আছে সব কিছু বিক্রি করব, সমস্যা কি। বলছে ঠিক আছে তুমি তাই করো। এমত অবস্থায় উনি হলো দোকান দেয়। দোকান দেওয়ার পরে দেখা গেল কোনোদিন লাশ আসে নাই, আবার দেখা গেল দুইটা তিনটা লাশ আসছে, যাক বাঁচা কিনা মোটামুটি ভালোই হয়। আবার কিছু কিছু ব্যক্তি ওখানে আবার নেশায় আসক্ত ছিল, সুতরাং শ্মশানে এ ধরনের কার্যকলাপ চলে, যারা মরা দাহ করতে আনে। এমতো অবস্থায় উনি বলল যে, কয়েকজন বলল কি ভাই আপনি এগুলো বেচতেছেন, আমাদের কিছু ফিলিংস করার কিছু সুযোগ দিন। আবার উনি মনে মনে ভাবল এই অভ্যাসটা তো আমারও আছে দীর্ঘদিনের, ঠিক আছে তাহলে আমিও তাহলে বিক্রি করব। আস্তে আস্তে উনি নেশা সামগ্রী বিক্রি করা শুরু করে, মোটামুটি উনি যা ইনকাম করে ওপেনলি, তখন তো আর ওর মধ্যে তৎকালীন সময়ে তো ওরকম প্রশাসন বা কোনো কিছু এসব নিয়ে মাথা ঘামাইতো না। ও দেখা গেল হাজারের ভিতরে একজন মানুষ এই আবিজাবি বা নেশায় আসক্ত ছিল, দোকানই করে। তারপরে উনি করে কি, রাত্রে একদিন রাত্রে ঘুম থেকে ওঠার পর প্রকৃতি ডাকে সারা দেয়, বাইরে যায়। বাইরে যাওয়ার পরে উনি একটা থুতু ফেলে, থুতু ফেলার পরে রাত্রে স্বপ্ন দেখে যে তুই আমার গায়ে থুতু ফেলছিস, কাজটা তুই ভালো করিস নেই, তুই মানব জাতি, তোকে আমি সাবধান করিয়ে দিলাম, বাস একটা কথা। তার পরের দিন করছে কি, একই টাইমে তার প্রকৃতি ডাকে সারা দিছে, দোকানের সামনেই দেখে যে চাঁদের আলোতে দেখতেছে একটা হাত, হাত পরে রয়েছে মানে শুকনো অবস্থায়, মানে যে এটা উনি চিন্তা করছে যে শ্মশানে নিত্যনৈমিত্তিক দিনের ব্যাপার, এরকম জিনিস থাকতেই পারে। তারপরে করছে কি, উনি করছে কি, ওই হাতটা করছে কি শ্মশানের দিকে লাথি মারছে, লাথি মারার পরে ওটা চলে গেছে আর উনি এর বিষয়টাই করে নাই। পরের দিন উনি যখন উঠতে গেছে তখন দেখেছে বিশাল দেহের একজন লোক স্বাভাবিক মানুষের চেয়ে অনেক বড় লম্বা। তখন বলতেছে তোর এত বড় সাহস, তুই আমাকে থুতু মেরেছিস, তারপরে আবার পরের দিন আমার গায়ের উপরে মৃত মানুষের হাড্ডি লাগছে, আমি তো তোকে ছাড়ব না। আমার পরিচয় পৃথিবীতে যত জিন আছে তার ভেতর আমি হলাম সবচেয়ে সভ্য, এই শ্মশান রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমার কোনো অবস্থাতেই। আর তারপরে আমি দেখতেছি তুই নেশার সামগ্রী বিক্রি করিস, এই জিনিসটা আমার একেবারেই অপছন্দ। তুই যদি এটা যদি না বেচতে না ছাড়তে পারিস তোকে আমি কিন্তু শেষ করে দেব। এখন তো পরের দিন উঠতে কয় যে ঠিক আছে আমি ই করে দেব, আমি বাদ দিয়ে দেব, কিন্তু নেশাগ্রস্ত লোক কে কে শুনে কার কথা। পরের দিন হরদম সে বিক্রি করে, পরে রাত্রে বলছে ওনাকে করছে কি দুই হাত দিয়ে অনেক উপরে উঠেছে, কয় এবার আমি তোরে জ্বলন্ত শীতেই জ্বালাব, কিন্তু আমি ওই জিন্না যে আমি তোকে ক্ষতি করব, সুতরাং তুই এখনো সময় আছে তুই এটা বাদ দে, এখনো সময় আছে এটা তুই বাদ দে, কারণ আমি এখানে আমার এখানে কোনো দুষ্ট জিন বা কোনো কিছু থাকতে আমি দেই না, এমনকি শ্মশানে অপবিত্র অবস্থায় থাকতে দেই না। আছে বেশ কিছু জিন আছে যারা মানুষকে ক্ষতি করে, আমি ওদের সাথে খুব চ্যালেঞ্জ করে চলি। যাই হোক, তার পরের দিন ওনার ওয়াইফের কাছে সব ঘটনা খুলে বলে, খুলে বলার পরে যেরকম এরকম ঘটনা, আমি তো আর দোকান করতে চাইতেছি না, এরকম অবস্থা, বাড়ি যাওয়ার পর একটু জ্বর আসে, কয় তাহলে তুমি এক কাজ করো, ফরিদপুর খলিলপুরে একজন তান্ত্রিক আছে তার কাছে তুমি যাও। তান্ত্রিককে খবর দেয়, মানে শিক্রামপুর রেল রাস্তা ধরে সে আসে, আসার পরে বলতেছে অনেক সাধনা করার পর বলতেছে এটা অত্যন্ত শক্তিশালী জিন, এটি হচ্ছে ইফিত জিন এবং তারা ভালো জাত, এবং ভালো লোকের সামনে যদি একটা খারাপ লোক পড়ে ওরা কিন্তু তাকে কোনো অবস্থাতে ছাড়ে না, সুতরাং তোমাকে সুযোগ দিছে, কোনো অবস্থাতে তোমার বাঁচার আর কোনো সম্ভাবনা নাই। পরে ঠিক আছে আমি ওই জিনকে আনতেছি, জিনকে আনার পরে বলে যে এরকম ব্যাপার, ওকে আমি কয়েকবার সুযোগ দিছি, ও কিন্তু সুযোগ শোনে নাই, আর আমার উপর দিয়ে বললো যে আমার কাছে যে জিন আছে তার কাছে একটা একটা তুড়ি দিলে পারে তারা মারা যাবে, বললো যে আমি তোমার জিনকে কোনো ক্ষতি করব না বা কোনো কিছু করব না, ও যেন অন্তত শ্মশানের ওইদিকে না যায়, ওর যত মালামাল আছে সব যেন নিয়ে আসে। যাই হোক, কথা মতো ই করে, তারপরে মাঝে মধ্যে আবার যায় এভাবে ই করতে করতে এই হঠাৎ করে উনি একদিন আবার লাশ পুরাণের সাথে যায়, তখন বলে যে চৈতা এরকম ব্যাপার, তুই তো দোকান ছেড়ে দিলি, আমরা আগেই শুনছি, আমি তোদের জন্য জিনিস নিয়ে আসছি, আজকে অসুবিধা নাই, আজকে ওর তো মনে করেন যে নেশা সামগ্রী পাইলেও পাগল হয়ে যায়, তারপরে ও করে কিস্তমত খায়। কিন্তু তারপরে পরের দিন পরের দিন তাকে নদীতে অর্ধেক গাড়া অবস্থায় পাওয়া যায়, কিন্তু সে কিভাবে মারা গেছে এটি কোনো কিছু বলে যায় না, কারণ তার মৃত্যুর আগের সব ঘটনা এই ছিল অম্বিকাপুরের একটি 100% একটি সত্য ঘটনা।
আমরা মাসুদ ভাইয়ের কাছ থেকে তার প্রথম ঘটনাটা শুনছিলাম, এক এক করে আরো বেশ কিছু ঘটনা শুনব। এদিকে ফেসবুকে অনেকগুলো বন্ধুকে দেখতে পাচ্ছি, যেমন জুবায়ের খান আছেন ওদের সাথে, বলছেন তার কাজিন উৎসব আজকে জন্মদিন, শুভ জন্মদিন উৎসব। আর মাহাদি আছেন ওদের সাথে, আলামিন হোসাইন জয়েন করে আছেন, তার বাড়িও হচ্ছে ফরিদপুর। ওকে, তো যদি আপনারও ফরিদপুরের কোন এক্সপেরিয়েন্স থেকে থাকে, কিংবা যে ফরিদপুরের এক্সপেরিয়েন্স থাকতে হবে নট লাইক দ্যাট, আপনার যদি মনে হয় যে অন্য কোন জায়গার কোন ঘটনা আপনি জানেন যেটা হয়তো আপনি নিজে ফেস করেছেন কিংবা ফেস করেননি, আপনি কালেকশনে আছে আপনার, কিংবা কোনো না কোনো ভাবে আপনি কালেকশন করেছেন, সেই ঘটনাগুলো কিন্তু আপনি আমাদেরকে জানিয়ে ফেলতে পারেন। নাম্বারটা হচ্ছে 26969, একসাথে facebook.com/jagofm, এখানে কিন্তু আপনি খুব সহজেই যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে। JFM স্পেস দিয়ে নাম, লোকেশন স্পেস দিয়ে আপনার মেসেজ, এবং পাঠাবেন 26969 নাম্বারে। কেমন লাগছে আজকের অনুষ্ঠানটা সেই ফিডব্যাকটা আপনি আমাদেরকে জানাবেন। যেমনটা নাদিম আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, নীলা আছেন আমাদের সাথে যুক্ত, বলছেন ঘটনাগুলো বেশ ভালো লাগছে। তৌকির ভাই বলছেন তিনি ওমান থেকে নিয়মিতভাবে আমাদেরকে শুনেন এবং দেখেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আর দোয়া করবেন, এবং আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, থ্যাংক ইউ সো মাচ। আরো অনেকগুলো বন্ধুকে দেখতে পাচ্ছি, যেমনটা হচ্ছে জিনাত আছেন আমাদের সাথে, রেহনুমা জয়েন করে আছেন ফেসবুকে, যেমনটা দেখতে পাচ্ছি ওমর ফারুক আছেন আমাদের সাথে, জে রবিন বলছেন তিনি আছেন আমাদের সাথে ফ্রম চিরাগং আছেন আমাদের সাথে, আব্দুল রায়হান তিনি আছেন আমাদের সাথে এই মুহূর্তে, বলছেন অনুষ্ঠান দেখি ভালো লাগে, আজকে শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা এখন পর্যন্ত শেয়ার করেন নাই, লাইভটাকে শেয়ার করেন, আরো নতুন কিছু বন্ধুর কাছে আমরা ছড়িয়ে যেতে চাই। চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটেটা, প্রাণ পটেটায় দিবেন একটা বাইট, খেয়ে আমাদেরকে জানাবেন চিপস না বিস্কিট। তো মাসুদ ভাই, সেকেন্ড কোন ঘটনাটা শুনবো আমরা?
আমার সেকেন্ড ঘটনাটা, এটাও অম্বিকাপুরের একটি ঘটনা। ঘটনাটা হচ্ছে এই গল্পটি বলার আগে আমি বলে নেই, আমার ভাগ্নি এই আরিয়ানা আদিয়াত আরব, এরা বলছে যে মামা এই ঘটনাটা তুমি বললো, বুঝছেন, আমার বোনের অনুরোধে এই গল্পটা। বিষয়টা হচ্ছে একটা লোক ছিল, সে হচ্ছে তৎকালীন সময় গরুর গাড়ি চালাইতো, গরুর গাড়ি চালানোর পক্ষে সারাদিন ভরে গরুর গাড়ি চালাইতো, আর তার অভ্যাস ছিল মাছ ধরা, এবং টুকটাক সে কবিরাজি জানত। ওনার অভ্যাসটা এরকমই ছিল যে ট্যাটা দিয়ে মাছ মারা, আর সাথে একটা টর্চ লাইট ছিল। এভাবে হাঁটতে হাঁটতে প্রায় রাত্রি এই 9টার পরে যাইতে যাইতে প্রায় রাতে 1টা 1.5টা পর্যন্ত মাছ মারত। মাছ মারার পর মোটামুটি ভালোই মাছ পাইত এবং মোটামুটি বাজারে বিক্রি করত, তারপরে সে কোন রকম ভাবে চলত। একদিনের ঘটনা, সে যাইতে যাইতে শ্মশান পার হয়ে যাওয়ার পরে ঠিক শ্মশানের মাঝে উনি জাল ফেলে, জাল ফেলানোর পরে দেখে যে একটা টাকি মাছ, বড় একটা টাকি মাছ, টাকি মাছটি বাঁচার জন্য খুব আর্তনাদ করতেছে। এখন ওই ওই দাবা দাসের, ওই লোকটির নাম ছিল দাবা দাস, দাবা দাসের খুব মায়া লাগে, এমনই মায়া লাগে, আহারে এতটুক একটা মাছ ছুটাছুটি করতেছে, তারপর মাছটা হাতে ধরে সুন্দর মতো সে আদর করে ইসি ছাড়িয়ে দেয়, নদীতে ছাড়িয়ে দেয়। যাই হোক, ওনার খুব মায়া লাগে, উনি কিছু মাছ পর পর স্বাভাবিক বাড়ি চলে যায়। আর তার 5-7 দিন পরে সে দেখে মাছ মারতেছে, এর ভিতর কে যেন ভিতরে এই নদীর ভিতরে খুব মানে সাঁতরাইতেছে, কিন্তু তাকে দেখা যাইতেছে না কোন রকম মাথাটা। কিছু দূর আগায় সে দেখে যে এটা তো স্বাভাবিক কোনো মানুষ না, অন্য কিছুই হবে। আর সে মাছ মারত মানে যে প্যারানর্মাল ঘটনা, সে তার অনেক কিছুই অবগত আছে, উনি এসব কেয়ার করত না। এর ভিতর আসার পরে 20-25 হাত বড় একটি মানুষ মাথায় করছে, তখন দাবা দাসকে সালাম দেয়, বলে সালাম দেয়, সে সালামের উত্তর নেয়, বলল যে আপনি কেমন আছেন, বলে যে ভালো আছি, যে আপনি কেমন আছেন। তখন বলল যে তুমি কি আমাকে চিনতে পারছো, বলে আমি চিনতে পারছি, আপনি মানব জাতির কেউ না। বলল যে তোমাকে আমি একটা ধন্যবাদ জানাইতে আসছি, কিছুদিন আগে তুমি একটি মাছ খুব আদর করে ছাড়িয়ে দিছ, সে হচ্ছে আমার খুব আদরের সন্তান, আদরের সন্তান, তারে আমি খুব ভালোবাসতাম, তাকে তুমি ছাইড়ে দিছ। ওর অভ্যাসটা হচ্ছে রাত্রিবেলা সাঁতার কাটা, সাঁতার কাটা। যখন তোমার জাল দেখছে, জালের ভিতরে রূপ পরিবর্তন করে ও একটা টাকি মাছের রূপ ধরে। এখানে বলে রাখা ভালো, জিনরা যে অবস্থায় একবার যায় মানব জাতির সামনে, আর তার রূপ কোনো পরিবর্তন করতে পারে না। এখন এই অবস্থায় এলো, বলছে যে ঠিক আছে, আমি তো খুব খুশি হয়েছি তোমার উপর, এখন আমি তোমাকে একটা আংটি দিচ্ছি, তুমি যে টুকটাক কবিরাজি করো এটিও আমি জানি। জানার পরে এখন তুমি এক কাজ করো, আমার হাতের একটা আংটি আছে, এই আংটিটা আমি তোমাকে দিলাম। আংটিটা দেওয়ার পরে বলল যে তুমি যত বড় জিনে ধরা রোগী থাক না কেন, তুমি বলবা যে আমি কাজ করে দেব, আমার পালিত জিন তারাই তোমাকে হেল্প করবে, তোমার কোনো কিছু করতে হবে না। বলে যে ঠিক আছে আমি পারবো। তো টুকটাক ছোটখাটো কাজ করে, তার আগে থেকেই তো এই অভ্যাসটা ছিল, যে তার অনেক আগে থেকে এই অভ্যাসটা ছিল, মানে এই কবিরাজি করা। এর মধ্যে দূর থেকে একটা এই ট্যাপাকুলা থেকে একটা লোক আসে, যে বলল যে এরকম ব্যাপার, আমার ছেলের তো অনেক বড় জিন ধরেছে, এখন আমি করি কি, তা অনেক লোকরে দে চেষ্টা করছি কেউ পারে না, একজন তোমার নাম বলল, তুমি কি যাবা নাকি? বলল যে আমি চেষ্টা করতে পারি। চেষ্টা করার পর উনি গেছে, আর সাথে তো তার পালিত জিন। যাওয়ার পরে সাতটা জিন ওই বাচ্চাটিকে ধরছে, বলতেছে তোরা চলে যা, এবং ছয়টা জিনকে সে বোতল বন্দি করে, আর একটা জিন সবচেয়ে বড় ভাই যে সে চলে যায়। যাওয়ার সময় বলে যে দেখ তোর প্রতিশোধ তো আমি নিব, কইলো যে তুই আমার কিছুই করতে পারবি না। ঠিক আছে দেখা যাবে আমি কিছু করতে পারি কি না পারি। তারপরে উনি করে কি, চলে আসে, চলে আসার পরে তারপরে হলো উনি করে কি, এক সময় মাছ মারে, ই করে, এর মধ্যে হঠাৎ করে দেখতেছে একজন একটা টাকি মাছ পাইছে, বড় ধরনের টাকি মাছ। টাকি মাছটা নেয় উনি, বলে যে উস্তাদ আপনি নিবেন নাকি? কয় হ্যাঁ, অনেকদিন ধরে টাকি মাছ খাই নাই, এ কারণে আমার আজকে টাকি মাছটা নিতে হবে। তখন ওই জিনের বাবা ওকে বলেছিল যে তুই যদি কোনোদিন টাকি মাছ খাস তাহলে কিন্তু তোর সব কিছু হারাই যাবে, আপনি নিশ্চিত থাকেন। মানে একটু বয়স হওয়ার পর উনি বিষয়টা ভুলে গেছে, ভুলে যাওয়ার পরে তারপরে টাকি মাছটা নিয়ে যাইতেছে, পিছন থেকে বলতেছে এই মাছটা দিয়ে যা, এই টাকি মাছ দিয়ে যা, টাকি মাছ দিয়ে যা বলতেছে। উনি তো জানে যে জিনরা এরকম ভাবে মাছ চায়, এটা নতুন কোনো ঘটনা না। এমন অবস্থায় সামনে গেছে, সামনে যায় দেখে যে বিশাল বড় একটা মহিলা দাঁড়ায় রয়েছে, তার সমস্ত শরীর স্বর্ণে ঢাকা। তখন বলতেছে তুই এ টাকি মাছটা দে, আমার খুব দরকার, প্রয়োজন হয় তোরে আমি যা আছে সবকিছু দিয়ে দিতেছি। উনি বলল যে এটা জিনদের একটা মায়া জাল, এভাবে বাটে ফেলায় সবকিছু মাছ নিয়ে যাবে, তাও শোনে না, তারপরে চলে যায়। স্বাভাবিক নিয়মে রাত্রে তার ওয়াইফটাকে ওই মাছটা রান্না করে, রান্না করে খাওয়ার পরে ভোরবেলা সে একটা স্বপ্ন দেখে। তখন ওই জিনটা বলে যে তোকে আমি মাছ খাইতে নিষেধ করছি, তারপরে তুই কেন মাছ খাইলি, তুই তো আমার বিশাল বড় একটা ক্ষতি করলি, ক্ষতির ভিতর তুই তো মরবি আমাদেরও মারবি, কারণ এটা এমন জিনিস, ওই যে টাকি মাছটা ছিল সেটা কোনো জিন ছিল না, তারপরে তুই এই কাজটা করতে পারলি। ঘুম থেকে উঠে দেখে যে তার হাতে এই আংটিটা নাই, আংটিটা নাই। সে অনেক কিছু বহুত টেনশনে পড়ে গেছে, এখন মাছ মারতেও যায় না, মাছ মারলি পারো পিছন থেকে টানে ধরে বিভিন্ন ই করে। তখন উনি আর কি করবে, তার করার পরে রাত্রে একদিন বের হয়ে যাওয়ার পরে সাদা পায়জামা পাঞ্জামি, ৬-৭ হাত, বলল যে আমি তোমারে ক্ষতি করব না, তুমি আমার বিশাল তুমি আমার তোমার আমি অনেক উপকার করব। আমার ছয়টা ভাই, ছয়টা ভাইরে খুঁজে পাইতেছি না, তুমি জানো কোথায় বোতলে বন্দি রাখছো, তুমি তার ঠিকানাটা বলো। তোর বল বোতলের বন্দি কলে কোথায় রাখছি, কোথায় রাখছি, কোথাও ই করতে হবে তা জানি না। উনি বললো যে লাস্টে তার ওয়াইফের কাছে যা বললো যে এরকম এরকম ঘটনা, কয় তুমি অরিজিনাল ঠিকানাটা বলে দাও, তাহলে আর কোন ঝাই ঝামেলা হবে না।
যাক ভালো কথা।
পরের দিন সে একই ভাবে আসছে, বললো যে শ্মশানের এক পাশে আমি এই জায়গা আমি ফেলাইছিলাম। কয় তুমি ফেলাইছো, তোমার টেনশন নাই, খোঁজার দায়িত্ব আমার। তারপর একটা পর্যায়ে তারা খুঁজে পায়, খুঁজে পাওয়ার পর সবাই আবার স্বরূপে ফিরে আসে। ফিরে আসার পরে তার প্রচুর পরিমাণে জ্বর হয়। জ্বর হওয়ার পরে তখন বলছে যে ওই যে জিনটা যে উপকার করছিল সে আসে, বলে যে এখন আর আমরা কিছুই করতে পারব না, তোমারে যে শর্ত দিয়েছিলাম তুমি শর্ত পালন করো নাই কিছু, সুতরাং আমার ওই বাচ্চাটাও মারা গেছে তোমার ওই আংটির কারণে, এখন আমি চাবো যে তোমাকে হত্যা করতে। তারপরে একদিন তার বাড়ির পিছনে তার খণ্ডিত লাশ পাওয়া যায়। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা।
অলরাইট, দুটো ঘটনা আমরা শুনছিলাম মাসুদ ভাইয়ের কাছ থেকে। সো এই মুহূর্তে একটু ফেসবুক থেকে ঘুরে আসতে চাই। আছেন আমাদের সাথে মনোয়ার উদ্দিন, এবং মনোয়ার উদ্দিন বলছেন অনুষ্ঠানটা দেখছি অনেকক্ষণ যাব এবং দেখতে দেখতে মনে হলো যে আমিও তো আসতে পারি। এক্স্যাক্টলি, আমি সবসময় এই জিনিসটাই বলি যে যারা দেখছেন এই মুহূর্তে, আমি চাই যে এই মুহূর্তে সর্বোচ্চ সংখ্যক রেজিস্ট্রেশন হোক। হ্যাঁ, রেজিস্ট্রেশন এখন পুরো সপ্তাহ জুড়েই করা যায়, এটা নতুন কোনো বিষয় না একদমই আপনার কাছে, বাট রেজিস্ট্রেশন যখন আপনি অনুষ্ঠান চলাকালীন সময়ে করবেন, সর্বপ্রথম বা সবার আগে আপনার কাছে ফোন কল যাওয়ার যে চান্স, সেই চান্সেসটা বেশি হবে, এতটুকু গ্যারান্টি আমরা আপনাকে দিচ্ছি। সো আগামী পর্বে যদি আপনি আসতে চান ভূত স্টুডিওর মঞ্চে, ঝটপট করে যেটা করবেন, মোবাইলের এসএমএস অপশনে যেয়ে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। আবার বলছি, পরের পর্বে যদি আপনি আসতে চান ভূত স্টুডিওতে, সিম্পলি RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বারটায়। মাসুদ ভাই, এখন কোথাকার ঘটনা শুনবো, এখন কি ফরিদপুরের ঘটনাই?
ফরিদপুরের ঘটনা না, আমার দুই বন্ধু কুচি এবং রঞ্জু, ওরা সৌদি আরব থাকত বেশ কিছুদিন ধরে এসেছে। এটা কোনো এই আসার পরে আমাকে দুই তিন দিন আগে গল্পটি শেয়ার করছে। শেয়ার করার পরে জানতে পারলাম কুচি প্রথমে একটি মালিকের আন্ডারে যায়, মালিকের আন্ডারে যাওয়ার পর উট পালে, উটের দায়িত্ব দেয়। ও তখন বলতেছে যে এরকম ব্যাপার, আমি তো এত হার্ডলি কাজ করতে পারবো না, এক কাজ করেন আপনি আমাকে দেশে পাঠায় দেন। দেখো তোমার ভিতর সবকিছু সততা পাইছি, সবকিছু পাইছি, তাহলে তুমি এক কাজ করো, এখান থেকে 700 মাইল দূরে সৌদি আরবের জায়গাটা আমার ঠিক মনে করতে পারতেছি না, ওখানে আমার খেজুর বাগান আছে, সেখানে তুমি চাকরি করো, ওখানে রুম টুম আছে, শুধুমাত্র তুমি তোমার দায়িত্ব থাকবে খেজুর গাছ গুলি পাহারা দেওয়া, আর অন্য কোনো কাজ না। তা চিন্তা করলো যে না, ভালোই তো কাজ পাইছি এরকম অবস্থায়। এখন কিছুদিন কাজ করতে করতে ওর খুব ভালোই লাগলো, খুব ভালো এরকম মনোরম পরিবেশ, শুধু খেজুর গাছ, আজোয়া খেজুর গাছ, বিভিন্ন কোয়ালিটি খেজুর গাছ, মোটামুটি 1 কিলোমিটার জুড়ে এত বড় খেজুর গাছ। শুধু না কোচি, শুধু না, তার ভিতর মনে করেন যে অনেকেই ছিল বাঙালিরা, যাক ওদের একটা সময় কাটত। মোটামুটি 1 মাস কাজ করার পরে ও দেখে যে খেজুর গাছের নিচে সাদা রঙের একটা সাপ, সাপটা দেখতে এতই সুন্দর ছিল যে ওর দিক খালি ফলো করতেছে, খালি ফলো করতেছে। ফলো করার পর তো চিন্তা করলো যে এই সাপ কামড় দিলে তো মানুষ বাঁচবে না, ও করে কি একটা লাঠি নিয়ে এই লাঠি নিয়েও মারা শুরু করে, কিন্তু সাপটা ওর দিক তাকাই আছে। এই অবস্থায় মারে ফেলায়, মারে ফেলানোর পর এক জায়গায় ফেলায় দেয়। ওই বিষয়টা রঞ্জুর কাছে শেয়ার করে, রঞ্জু বলল যে কই তোর বাদ দে, যা হয়েছে হয়েছে, এই সাপ এটা কোনো ব্যাপার নেই, যা মনের বলে ভুলে যায়। তারপরে 2-3 দিন পর ও রাত্রে ঘুমায় রয়েছে, এমন তো অবস্থায় ও স্বপ্ন দেখতেছে, ওর যে মালিক সে আসছে, তার গাড়ি বন্ধ হয়ে গেছে এবং তার কাছে দুই তিনটে লাগেজ, বলতেছে যে তোমরা আসো আমারে নিয়ে যাও। এই স্বপ্ন শেষ হওয়ার আগে ওর বাইরে থেকে একজন দরজায় কড়া নাড়তেছে, মানে দারোয়ান। দারোয়ান বলল যে কুসি ভাই ই আসছে, হুজুর আসছে, এরকম ব্যাপার, আমরা হলো ওনার গাড়িটা নষ্ট হয়ে গেছে, আমরা চলেন আমরা ব্যাগটা নিয়ে আসি। বলেছে চলো, ব্যাগটা নিয়ে এসে ওর কাছে কোসির কাছে একটা ব্যাগ দিছে, বলেছে এটা তুমি মাথায় নাও। বলেছে হুজুর কোনো সমস্যা না। এই দেখে যে কো মনে করলো 30-35 কেজি ওজন হবে, তার বলল যে চলো। চলতে চলতে বলতেছে যে আপনি কেন বাসার দিক যাবেন না? কই না সামনে চলো, সামনেও তো আমার বাসা আছে। এভাবে নিতে নিতে একটা বাড়ির ভিতর প্রবেশ করে, তখন বলল তুমি এই ব্যাগটা খোলো। ব্যাগটা খুলে দেখেছে একটা বাচ্চার লাশ, সে বাচ্চাটাকে ও চেনে, ওর বয়স 10-12 বছর, চিনে। চিনে মানে ওর সাথেই রাত দিনের বেলা খেলাধুলা করত, মজা করত, ও কোরআন শরীফ পড়ত, ও খুব শুনত, ওর বিশাল একজন ভক্ত ছিল। তখন হলো বলে যে এইটা ও মারা গেল কখন? বলে মারা গেল কখন না, তুমি ওরে মারছো। বললো যে আমি কখন মারলাম? বলে যে হ্যাঁ, এখন ঘরের ভিতর থেকে লোকজন বেরোয়েছে আর মহিলারা ভিতরে কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার পরে ও বলতেছে দেখো তো তুমি মনে করিয়া যে আমার ছেলে তোমার দেখে হঠাৎ করিয়া সাপ হয়ে গেছিল তোমার কাছে, কিন্তু তার আগে তুমি তারে মারে ফেলাইছো, কাজটাকে তুমি ঠিক করছো, এখন তুমি বুঝতেছো এটা মানব কোন জগৎ না, তুমি আসছো সম্পূর্ণ একটা জিনের পরিবেশে, এখানে আমাদের বসবাস, সুতরাং আমার এই বাচ্চাটা সবাই আদর করত, তোমার কথা এসে বলতো যে না এরকম আজনবী একজন আছে বাংলাদেশি খুব ভালো লোক, আমাদের কথা বললো যে এরকম ব্যাপার। তাহলে বললো যে এখন ওর বাবা আসে, ওর মা বললো যে ওকে যেভাবেই পারো ওকে গাছে ঝুলে হত্যা করো, তাছাড়া আমি শান্তিতে থাকতে পারবো না। তখন বলতেছে যে না, তুমি মানব জাতি তুমি চিনতে পারো না এরে, আসল কথা সত্যি কথা কি, তোমাকে মাফ করতে পারে একটা শর্তে, তুমি 7 দিন এই ছেলের গোসল করাবা, গোসল করানোর পরে দাফন করার দায়িত্ব সম্পূর্ণ তোমার, এবং তোমার পাহারা দেওয়ার দায়িত্ব। তারপরে বলে যে হ্যাঁ আমি এই শর্তে রাজি আছি। পরবর্তীতে তারপরে ওটা পালন করে ও চলে আসে, বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর দেখে না ওরাই পৌঁছে দেয়, পৌঁছে দেওয়ার পর বাসায় এসে দেখে যে এরকম ব্যাপার, বললো যে তুই এই 1 মাস কোথায় ছিলি? বললো যে আমি এরকম 1 মাস ছিলাম, এরকম এরকম ঘটনা ঘটছে, এই ছিল আমার তৃতীয় ঘটনা।
অলরাইট, তিনটে ঘটনা আমরা শুনলাম মাসুদ ভাইয়ের কাছ থেকে। মাসুদ ভাইয়ের কাছ থেকে আমরা আরেকটা ঘটনা শুনবো, আরেকটা ছোট ঘটনা শুনতে পারি মাসুদ ভাইয়ের কাছ থেকে। বাট তার আগে যেটা বলতে চাই, যদি নেক্সট এপিসোডে আপনি আসতে চান তার জন্য নিয়মটা আপনাকে বলবো, বাট তার আগে শাফিন ভাই আছেন আমাদের সাথে এই মুহূর্তে শান্তিনগর থেকে, তিনি কানেক্টেড রয়েছেন এবং তিনি বলছেন তার বাড়িও হচ্ছে আচ্ছা ফেনীতে, এবং ফেনীতে আচ্ছা যখন যাওয়া হয় তখন বেশ কিছু ঘটনা তিনি কালেক্ট করে আনবেন। ওকে, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আছেন আমাদের সাথে এই মুহূর্তে লিয়া তাবাসসুম জয়েন করে আছেন আমাদের সাথে, যারা আছেন দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ, যারা মুন্নি জয়েন করে আছেন আমাদের সাথে এই মুহূর্তে গাজীপুর থেকে থ্যাংক ইউ সো মাচ, আছেন আমাদের সাথে ইফতি, এছাড়া আরো অনেকগুলো বন্ধুকে দেখতে পাচ্ছি। ইন দ্য মিনটাইম যেটা করবো মাসুদ ভাইয়ের কাছে আবারও যাবো, বাট তার আগে বলছি পরবর্তী পর্বে যদি আপনি আসতে চান RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বারে। চলুন শেষ গল্পটা শুনি মাসুদ ভাইয়ের কাছ থেকে। মাসুদ ভাই,
আমার এই গল্পটি শোনা আমার দুই ছেলে শাফিন এবং ইফরাত ওর মাস্টারের কাছ থেকে। এমন তো অবস্থায় এখানে 1972-73 সালের ঘটনা। একজন ক্লাস নাইনে পড়ত, ওর নাম ছিল বাকিবুল্লাহ। বাকিবুল্লাহর নাম। ও একদিন প্রাইভেট পরে আসার সময় দেখে পুকুরের মধ্যেও একটা ঢিল মারে, বারবার করে খালি ঢিল মারে, কোন কারণ ছাড়াই। এর মধ্যে দেখে যে একটি হিজাব পরা মহিলা মাথাটা বের করছে এবং তার চুল অনেক বড়। ও দেখিয়া মোটামুটি একটু ভয়ই পাইছে। তখন ওর মার কাছে বলছে যে মা এরকম ঘটনা, ওর মা দিছে ধুমুক, ফালতু কথা কর, জাগা পাস না, এটা কি কি গল্প করস আমার কাছে। তারপরে মতো অবস্থায় ও ব্যাপারটা স্বাভাবিকভাবে নিছে। তার দুই তিন দিন পর প্রাইভেট পরে আসতেছে, ঠিক মাগরিবের আজানের পরপর ও দেখেছে বড়ই গাছের উপরে একটা মাথা এবং চুল তার নিচে, শরীরের আর কোনো অংশ নাই। তখন বলতেছে, এই বাকিবুল্লাহ, তুই আমার সাথে কেন বিয়াদবি করলি, তুই কেন আমারে ঢিল মারলি, এ সমস্ত কথা আজকে তোর পাইছি, আজকে তোর কোনো রক্ষা নাই। ও করে কি দৌড়ে বাড়ির ভেতর যায়। বাড়ির ভেতর যাওয়ার পরে দেখে যে সেন্স যায় নাই অবশ্য। তখন ওর মা বলে যে, কিরে তুই এত দৌড়েই আসতেছিস, আসলে আর কাঁপতেছিস কেন? বলে যে মা বড়ই গাছে কালকে যে মেয়েটার দেখছিলাম, সে মেয়েটার মাথাটা শুধু বড়ই গাছের উপরে দেখলাম, একই মহিলা, তুই কি বলিস? এই কথা বলার পরে ওর মা ও বিষয়টা খুব একটা গুরুত্ব দেয় না। গুরুত্ব দেওয়ার পর না ওর বাবার কাছেও বলে, এমনি নর্মালি বাড়ির পাশে যে মসজিদ ছিল সেই হুজুর হলো, তাকে হলো ঝাড়ফুঁক করে, বলে সমস্যা হবে না। বেশ কিছুদিন পর আসার সময় দেখে যে ওর মাথা এক জায়গা আর শরীর এক জায়গা, এখানে কেউ চাকু দিয়েও কাটে না, মানে টান দিয়ে ছিঁড়ে ফেলাইছে। ওর মা অনেক খোঁজাখুঁজির পর তারপরে দেখেছে এই অবস্থা। তখন ওর মা বলতেছে, আহারে আমার ছেলের জন্য কত এসব ই করলো, তাহলে তো একটা ছেলেটা হারাইলাম, খুব কান্নাকাটি করতেছে। কিছুদিন পর ওর বাবার পিছ একটা লোক যাইতে একজন বলতেছে যে, চাচা দাঁড়ান, আমি আপনার ক্ষতি করব না, আপনি নিশ্চিন্ত থাকেন, কথা বলি। বলে যে আমি মানুষ না, আমি জিন। ওর বাবা বলে যে, না আমি তোমার কথা শুনবো না, এক জিন আমার ছেলেরে হয়তো বা মায়ের ফেলাইছে, আমরা বুঝতে পারিনি। যাই হোক, এই ঘটনার পরে তার 5-7 দিন পরে ওর বাবা যাইতেছে, ওর বাবার পিছনতে ডাক দিছে, বলল যে চাচা আপনার ছেলে বাকিবুল্লার জন্য আমি মাপ চাই, যে আমি ওকে হত্যা করছি। বলল যে তুমি হত্যা করছো এতটুকু মাসুম বাচ্চারের কারণ কি? আসলে কারণটা হচ্ছে ছিল নর্মালি কারণ, ও তো বুঝতে পারে নাই, ও তো আমি পুকুরে যখন ছিলাম, আমরা পুকুরের নিচে বসবাস করি, ও আমাকে কয়েকটা ঢিল ছুঁড়ে মারে, কিন্তু আমি রাগের বসতে এই জিনিসটা করছি। করার পরে যাই হোক, আসলে এত লঘু দণ্ডে একজন এরকম করা যায় না। আমি আপনার কাছে মাপ চাইতেছি চাচা, আপনাদের কোনো ক্ষতি হবে না, আপনারা নিশ্চিতভাবে বসবাস করেন। এই কথা বললে তারপরে তার বাড়ি ঠিক একেবারে স্বাভাবিক ছিল। যাই হোক, এটি ছিল আমার সর্বশেষ ঘটনা। সকল লিসেনারকে ধন্যবাদ, ভালো থাকবেন।
অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই, শাফিন এবং ইফরাতের বাবা, এবং ওদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো এই ব্যাপারগুলোই, এই বন্ধনগুলো যেন সবসময় অটুট থাকে, এই প্রার্থনাটা আমরা করি। এবং একই সঙ্গে যেটা হয় না, যে ফ্যামিলির কোনো না কোনো জুনিয়র সিটিজেন হয়তো বা আমাদেরকে শুনেন, এরপর অসংখ্য এরকম মানুষকে দেখেছি সিনিয়র সিটিজেন এসছেন, যে মানে তার নাতি তাকে ইন্সপায়ার করেছে এখানে আসার জন্য, তার ছেলে তাকে ইন্সপায়ার করেছে এখানে আসার জন্য। ঠিক একইভাবে মাসুদ ভাইকে যেভাবে তার দুই ছেলে তারা যেভাবে ইন্সপায়ার করেছে, না বাবা তুমি এখানে যাও, তোমার ঘটনাগুলো শেয়ার করো, থ্যাংক ইউ সো মাচ। এদিকে আইরিন আছেন আমাদের সাথে, যেমনটা সেজুতি জয়েন করে আছেন, আছেন আমাদের সাথে রুমা, থ্যাংক ইউ সো মাচ, আছেন আমাদের সাথে উর্মি, এছাড়া আরো অনেকগুলো বন্ধুকে দেখতে পাচ্ছি। তো পড়বো বাকি টেক্সটগুলো ইন দ্য মিন টাইম, একটা ছোট্ট বিরতি নিব, চলছে কিন্তু ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Salto eta chips, bro. Texture ta ektu different. Eta tole biscuit. No, bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips, bro.
Bashai kora alu shake. Spicy seasoning eta twist tailo gran potata.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Salto eta chips, bro. Texture ta ektu different. Eta tole biscuit. No, bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips, bro.
Bashai kora alu shake. Spicy seasoning eta twist tailo gran potata.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao.
স্বাগত আপনাকে আরো একটা বার, এবং শুনছেন আপনি এই মুহূর্তে জাগো এফএম 94.4 ভূত স্টুডিও। এবং ভূত স্টুডিওতে আমরা সচরাচর যেটা দেখি যে বিভিন্ন বয়সী মানুষ কিন্তু আসে এবং বিভিন্ন বয়সী মানুষ কিন্তু রেজিস্ট্রেশন করে। এবং একটু আগে যে দুজন গেস্ট ছিলেন, একদম প্রথম যিনি গেস্ট ছিলেন একটা স্কুল স্টুডেন্ট, একদমই যদি বলি যে থাকে না যে একটা অন্যরকম আনন্দ বা একটা অন্যরকম ভালোবাসা, একটা এক্সাইটমেন্ট ছিল ওর ভেতরে। দ্বিতীয় যিনি ছিলেন তার ভিতরেও কিন্তু একটা এক্সাইটমেন্ট ছিল। সো এই যে ব্যাপারটা যে বিভিন্ন বয়সী মানুষ কিন্তু ভূত স্টুডিওতে আসছে, সো এইটা আমাদেরকে ভীষণভাবে অনুপ্রাণিত করে যে আরেকটা চমৎকার এপিসোড করবার জন্য। তো সেক্ষেত্রে আপনার সাপোর্টটাও আমাদের ভীষণ দরকার। তবে একটা ছোট অনুরোধ থাকবে ভাই, যদি আপনার কাছে গল্প না থাকে, আপনি যদি এখানে স্টুডিওতে এসে, আপনি চিটাগাং থাকেন, কুমিল্লা থাকেন, যেখানেই থাকেন না কেন, আপনাকে ঢাকা এসে আমাদের স্টুডিওতে গল্পগুলো বলতে হবে। হ্যাঁ, চিটাগাং এ জাগো এফএম শোনা যায়, কুমিল্লায় জাগো এফএম শোনা যায়, এটা খুবই ভালো খবর। কিন্তু আমাদের মূল স্টুডিওটি কিন্তু ঢাকায়। সো গল্প যদি আপনি বলতে চান ভাই, আপনাকে ঢাকা স্টুডিওতে আসতে হবে এবং তারপর গল্পগুলো বলতে হবে। প্রথমত যেটা বলবো, রেজিস্ট্রেশনটা করেন, কুমিল্লায় থাকেন, চিটাগাং থাকেন, বরিশাল থাকেন, সিলেট থাকেন, ফেনী থাকেন, নোয়াখালী থাকেন, বাট প্রথমত আপনার সেই ইচ্ছা শক্তিটা দরকার যে আপনি এখানে এসে গল্পটা কি বলতে পারবেন নাকি পারবেন না। That's it. So, তৃতীয় অতিথির সাথে চলুন আমরা পরিচিত হই এবং তার কাছ থেকে এক এক করে বেশ কিছু ঘটনা শুনি। কি নাম বন্ধু তোমার?
সাইফুল রেহান রাজ।
সাইফুল রেহান রাজ, আজকে আমরা প্রথম কোন ঘটনাটা শুনবো রাজ?
আজকে শেয়ার করবো হচ্ছে রাজবাড়ি, নাটোর রাজবাড়ির একটি ঘটনা। যেহেতু রাজবাড়ির ঘটনা সবাই তো শুনতে চায়, তো সেখানকার ঘটনাগুলো একটু বেস্ট হয়, তো আমি সেখান থেকেই ঘটনাগুলো কালেক্ট করি বেশিরভাগ। তো যাই হোক, আমি এখন একটি ঘটনায় যাব, সেটি হচ্ছে নাটোর রাজবাড়ির একটি ঘটনা। সেই ঘটনাটি ছিল আপনার যিনি পাঠিয়েছেন আমাকে, ওনার নাম হচ্ছে সাদমান ভাই, আর যার সাথে ঘটনাটি ঘটেছে উনি হচ্ছে মুসলিম, তো মুসলিম চাচা বলে সবাই আর কি ওনাকে। তো মুসলিম চাচা একজন পেশায় একজন উনি গ্রামের একজন ওই যে চায়ের দোকানদার আর কি। তো ঘটনার প্রেক্ষাপট ছিল আপনার 1998 কি 1997 এমন সময়। তো ওই সময় এতটা মানে কোনো গ্রামে ঘনবসতি তেমন ছিল না, তাছাড়া মানুষ ছিল একটু গ্রাম্য টাইপের, আমরা সবাই জানি যে গ্রামের পরিবেশ যেমন থাকে আর কি। তো ওই মুসলিম ভাই যখন নতুন বিয়ে করেছেন ওই সময়, যে ঘটনার যেই ওনার যেই ঘটনার সময়টা, উনি নতুন বিয়ে করেছেন। তো বিয়ের কিছুদিন পর তো ওনার ওয়াইফ বাপের বাড়িতে যায়। তো অপূর্ব ভাই, আমরা বাংলাদেশের মানুষ যেটা হয় যে মহিলারা যখন গর্বিত হয় যে ওনাদের যখন সন্তান হবে, এমন সময়টাতে মেয়েরা কিন্তু মায়ের বাড়িতে কি বাপের বাড়িতে গিয়ে থাকে। তো বাচ্চা হওয়ার আগ পর্যন্ত তারা বাপের বাড়িতেই থাকে, তো বাচ্চা যখন হয় তখন তার আবার তার হাজবেন্ডের বাড়িতে ফিরে আসে। তো ওই মুসলিম যিনি ওনার ওয়াইফ বাড়িতে চলে যায় বিয়ের পরে, যখন উনি প্রেগনেন্ট ছিল। তো কয়েকদিন বাড়িতে থাকার পর মুসলিম ভাই ভাবলো যে ওয়াইফ তো চলে গেল কয়েকদিন হলো, তো আমি একটু গিয়ে বেড়াতে যাই, তো বেরিয়ে আসি। তো উনি যে চিন্তা সেই কাজ, তিনি ওই ওনার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য মানে রেডি হল। উনি বাজারে যায়, বাজারে গিয়ে আপনার 4টা ইলিশ মাছ কিনে, 4টা ইলিশ মাছ সাথে 3 থেকে 4 কেজি মিষ্টি কিনে উনি বাসায় আসে। আসার পর তখন তো শীতকাল ছিল, ওই সময়টাতে শীতকাল ছিল, তো উনি ইলিশ মাছ এবং ওই মিষ্টি কিনে বাড়িতে আসে। আসার পর ওনার ওই ওয়াইফের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তো যেহেতু শীতকাল ছিল ভাইয়া, ওই সময় কিন্তু শীতকালে কিন্তু আমরা জানি যে গ্রামে আপনার ওই যে খাল বিলগুলো আছে সেগুলো কিন্তু শুকনো থাকে, শীতকালে কিন্তু পানি থাকে না, সব শুকনো থাকে। তো উনি আসরের নামাজ পড়ে বাজারে গিয়ে মাছ তারপরে মিষ্টি কিনতে কিনতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যায় এমন সময়। তো উনি সবকিছু গুছিয়ে গেছে, মাছ মিষ্টি নিয়ে রওনা হয়। যে রওনা হয় তিনি চিন্তা করলো যে রাস্তা দিয়ে যেতে পায় বাসে যেতে ওনার এক ঘন্টা সময় লাগে। তো যেহেতু শীতকাল ছিল ও যে তখন আপার ওই পানি ছিল না, তো চিন্তা করলো যে আমি একটু বিকল্প একটা রাস্তা দিয়ে যাই, যেহেতু কাঁচা রাস্তা দিয়ে যাওয়া যায়। ওই সময় শীতকালে কিন্তু আপনার ওই ধান ক্ষেতগুলো শুকনো থাকার কারণে উপরে আইল থাকে, যেটাকে গ্রামের ভাষা আইল বলে। তো উনি চিন্তা করলো আমি আইল দিয়ে যাই, তো আমার এক ঘন্টা সময় লাগবে, আমি চলে যাই এখান দিয়ে। হ্যাঁ, তো উনি গ্রামের রাস্তা দিয়েই আইলের উপর দিয়ে হাঁটা শুরু করলো ওই ইলিশ মাছ আর মিষ্টি নিয়ে। তো এর আগে উনি বহুবার শুনেছে যে এই মাছ টাছ মিষ্টি টিষ্টি নিয়ে গেলে রাতের বেলা ভূতে তুতে আক্রমণ করে কিংবা এরকম ঘটনা উনি বহু শুনেছে। তো উনি এগুলা উনি একটু সাহসী মানুষ থাকার কারণে এগুলাকে উনি মাথায় নেয় না। তো উনি চিন্তা করে দূর মানুষ গল্প পরে, এটা গল্প পর্যন্ত থাক, বাস্তবে আসলে কিছুই নাই। তো উনি ওনার মতো করে ওই আইলের উপর দিয়ে হাঁটা শুরু করে। তো উনি ইসামতি যে বিলটা ছিল উনি চিন্তা করলো যে আমি রাস্তা দিন আগে ইসামতি বিলের উপর দিয়ে যাই, তাহলে আমার এক ঘন্টা সময় লাগবে হেঁটে যেতে। তো উনি ওখান দিয়ে রওনা দেয়। তো যেতে যেতে কিছু দূর যাওয়ার পর যখন উনি আধা ঘন্টা কিংবা 20-30 মিনিট রাস্তা অতিক্রম করল, তখন থেকে শুরু হয় একের পর এক ঘটনা ওনার সাথে। যে উনি কিছু দূর যাওয়ার পর দেখে কি যে ওনার নাম ধরে মানে সামনে থেকে না পিছন থেকে না চারিপাশ থেকে মানে একটা মানুষের গলার আওয়াজ আসতেছে যে এই তুই তো মাছ নিয়ে যাচ্ছিস, আমাকে দুইটা মাছ দিয়ে যা, বলতেছে আমাকে দুইটা মাছ দিয়ে যা। পর উনি অপূর্ব ভাই উনি আশেপাশে তাকায় দেখে যে আসলে কোনো মানুষই তো নাই, যেহেতু ওনার চোখ মানে যত দূর পর্যন্ত যায় রাতের তো অন্ধকারে, দেখে যে আশেপাশে কোনো মানুষ নাই, তাহলে কে কথা বলতেছে। তো উনি চিন্তা করলো হয়তো আমি হয়তো ভুলটুল শুনছি, যার জন্য উনি আবার হাঁটা শুরু করে। পরবর্তীতে আবার ওই যে পিছন থেকে যে ডাকের আওয়াজ, এই তুই যে মাছ নিয়ে যাচ্ছিস আমাকে মাছ না দিয়ে গেলে কিন্তু তার ক্ষতি হবে, তখন উনি আসলে বিষয়টা হয়তো ওনার মাথায় আসলো যে এই যে বুদ্ধি শুরু হয়ে গেল, যে আসলে এই যে ভূতের যে দুষ্টু জিনের যে সমস্যা সেটা হয়তো শুরু হয়ে গেছে, এই যে ভূতের কাহিনী শুরু হয়ে গেছে। তো উনি চিন্তা করলো যে এখন যদি আমি ভয় পাই তাহলে আমার ক্ষতি হবে, তো আমি ভয় না পেয়ে আমি আমার মতো করে দোয়া দরুদ পড়ে হাঁটতে থাকি। তো উনি ওনার মতো করে হাঁটা শুরু করলো। কিছু দূর যাওয়ার পর আবার দেখা যে একজন লোক মানে আপনার অল্প একটু পানির মধ্যে জাল দিয়ে মানে মাছ ধরতেছে জেলে। তো উনি চিন্তা করলো হ্যাঁ রাতের বেলা হয়তো মানুষ মাছ ধরতেই পারে স্বাভাবিক। তো উনি হেঁটে সামনে যাওয়ার পরে ওই লোকটা ওই মাছ ধরতেছে আর বলতেছে মুসলিম তুই তো আমি তো আজকে কোনো মাছ টাছ পাই নাই, তুই আমাকে তোর ওখান থেকে দুইটা মাছ দিয়ে যা। তো উনি এবার খুব মানে মনে করলো যে আমি মনে হয় করার একটা বিপদে পড়ছি এবার, কারণ আমি যে মাছ নিয়ে যাচ্ছি উনি জানলো কিভাবে, আর চারটা মাসের মধ্যে দুইটা মাছ ওকে দিয়ে যাবো। তখন উনি বললো যে আপনি চাইতে আসেন মাছ, পিছনে ভূতে চাইলো মাছ, এখন আপনিও চাইতে আসেন মাছ, ব্যাপারটা কি আমি কি মাছ নিয়ে আসছি আপনাকে দেওয়ার জন্য নাকি। পরে উনি ওখান থেকে দ্রুত হাঁটা শুরু করে। তো হাঁটতে হাঁটতে যখন আরেকটু দূরে যায়, কিছুটা দূরে যাওয়ার পর দেখে অপূর্ব ভাই যে আপনার একটু পাহাড়ের মতো একটু উঁচু জায়গা, আপনার যে মাটি উঁচু থাকলে যে উঁচু জায়গাগুলো থাকে সেখানে দেখে যে একজন মহিলা আর একজন ছোট একটা ছেলে দাঁড়িয়ে আছে। কিছু সামনে যাওয়ার পর দেখে যে ওনার ওয়াইফ উনি এসে দাঁড়ায় আছে আর বলতেছে এ তুমি আসছো, তোমার জন্য তো আমরা এখানে ওয়েট করতেছি তোমাকে এগিয়ে নিয়ে দেওয়ার জন্য। পরে ওই মুসলিম ভাই বলতেছে কি ব্যাপার তুমি, আমি যে আসব। ও এখানে আবার একটা ব্যাপার হলো, ওই সময় যে ফোনের ব্যবস্থা ছিল না যে উনি ফোন করে জানিয়ে দেবে যে আমি তোমাদের বাড়িতে আসতেছি কিংবা আজকে আসব। তো উনি কনফিউজ হয়ে গেল যে আমি আসতেছি এটা ওরা জানলো কিভাবে। তো যাই হোক, ওনার তখন আর এই এ সময় এত কিছু মাথায় নেওয়ার সময় নেই। তো উনি ওনার ওয়াইফকে জারি দিয়ে বলতেছে যে এত রাতে তোমরা আসছো কেন এই অবস্থায়, তোমার তুমি অসুস্থ কেন আসছো, আবার সাথে ওনার শালা ছিল। তো বলতেছে যাই হোক তুমি ওই হাঁটো আর ওই মাসের যে ব্যাগটা সেটা আমার হাতে দাও বলতেছে, আর ওই মিষ্টির হাঁড়িটা ওটা আমার শ্যালোর কাছে দাও, মানে ছোট ভাইয়ের কাছে দাও। তখন উনি বলতেছে যে না, ও ছোট মানুষ, ও মিষ্টির হাঁড়ি দিতে পারবে না, আমি নেই। তো মাছটা ওর হাতে দেয়, ওই ওনার ওয়াইফের হাতে। সে হাঁটা শুরু করে, যে হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে তিনি লক্ষ্য করলেন যে তার ওই ওয়াইফ আর শ্যালো পিছন দিকে তাকিয়ে দেখে তারা দুজন একজনও নাই। এ কি ব্যাপার, কোথায় গেল? পিছনে তাকায় দেখে নাই। তো চিন্তা করতেছে আমি কি ওদেরকে আবার মানে জোরে হেঁটে পিছনে ফেলে আসলাম কিনা। হ্যাঁ, তো উনি আবার তো পিছনে হাঁটা শুরু করে, কিছু দূর এগিয়ে গিয়ে দেখে যে কি ব্যাপার, উনি তো মানে ওনার ওয়াইফও নাই, শ্যালো নাই, কোথায় গেল? তো আরেকটু দূরে দূরে গিয়ে দেখে যে একটা গাছের উপরে দুজন মানুষ বসে আছে। একজন মানুষ বসে আছে, সে বলতেছে কি ব্যাপার ওই গাছের ডালে আবার ওই মানুষ দুজনকে। সামনে গিয়ে দেখে যে তার ওয়াইফ আর ওই তার শ্যালো যে গাছের ডালের উপর বসে বসে ওই যে মাছ যে ওই ওয়াইফের হাতে দিয়েছিল ওই মাছ দুটো খাওয়া শুরু করছে, কাঁচা মাছগুলো, ওই তার শ্যালো এবং তার ওয়াইফ। তো কি ব্যাপার, আশ্চর্য, ওরা ওখানে গেল কেন আর মাছ খাচ্ছে? তো উনি তো চিন্তা করলো যে কাহিনী তো ভালো দেখাচ্ছে না, নিশ্চয় এখানে কোনো ঝামেলা হচ্ছে। পরে উনি ওখান থেকে দৌড় দেয়, দৌড় দিয়ে কিছু দূর যাওয়ার পরে একটু দূরে যাওয়ার পর যখন বাড়ির কাছাকাছি চলে আসে, বাড়ির কাছাকাছি চলে আসার পরে তিনি হুপুস করে মানে চিৎকার দিয়ে পড়ে যায়। এরপর দেখা যায় ওই যে বাড়ি থেকে তার ওয়াইফ এবং তার শ্বশুর চলে আসে। এ কি ব্যাপার, তুমি হঠাৎ এখানে এভাবে চিৎকার দিয়ে উঠলা কেন? বলে যে আচ্ছা আগে ঘরে যাই তারপরে বলি। পরে ঘরে গিয়ে আর পুরো কাহিনীটা খুলে বলল যে তোমরা তো আমার পিছনে ছিলা, সামনে আসলা কিভাবে আর কখন বাসায় আসলা? বলে আমরা আবার কোথায় তোমার পিছনে ছিলাম? কয়ে তুমি আর ওই তোমার ছোট ভাই না আমাকে এগিয়ে আনতে গেলা? বলে কই না তো, আমরা তো কোথাও যাই না, আমরা তো রাতের বেলা তো সন্ধ্যার পর কেউ ঘর থেকে বের হই না, তাহলে আমরা কোথায় কখন গেলাম? পরে বলে এরকম আমার সাথে আসার সময় দেখি যে তুমি তোমার ছোট ভাই হাত থেকে মাছ নিলা, মিষ্টি নিলা, নেওয়ার পরে আবার কোথায় যেন হারিয়ে গেলা, সামনে গিয়ে দেখি যে গাছের ডালে বসে ওই কাঁচা মাছ খাওয়া শুরু করছো। তখন তার শ্বশুর বলল যে নিশ্চয় এখানে তোমার সাথে কোনো এরকম ভৌতিক কোনো কাহিনী হয়েছে, তো যাই হোক তুমি ঘরে আসো। তো ওনাকে ঘরে নিয়ে ওই যে কি বলে কাঁচির মধ্যে লবণ টবণ নিয়ে একটু শেখা টেকা দিয়ে গ্রামের গ্রামের বাসায় যা বলে আর কি ওগুলো খাওয়ায় দেয়, লবণ লবণ গরম পানি। তো খাওয়ানোর পরে তো ঘরে নিয়ে যায়, বেশ দু একদিন থাকে। থাকার পরে যখন উনি আবার বাড়িতে চলে আসবে, দু একদিন থাকার পর যখন বাড়িতে চলে আসবে, তো সবাইকে বিদায় বিদায় দিয়ে চলে আসে, রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। তো চিন্তা করলো আজকে আর এই পথ দিয়ে যাব না, আজকে গাড়ি দিয়ে যাব। তো ওই সময় 1997 দিকে তো তেমন গাড়ি ছিল না, আপনার যে মুড়ির টিন গাড়ি না কি বলে ওই গাড়িগুলো ছিল। তো উনি এই গাড়ির জন্য অপেক্ষা করতেছে, তো দেখে যে শুনে যে আপনার ওই গাড়িটা প্রায় আধা ঘন্টা আগে চলে গেছে, ও পরবর্তী গাড়িতে যেতে হলে ওনাকে ওই যে রাতের আবার রাতে কিংবা কালকে সকালে যেতে হবে। তো উনি চিন্তা করলো যে আমার তো তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, তো এখন যদি আমি গাড়ির জন্য বসে থাকি তো অনেক রাত হয়ে যাবে, তো গ্রামে সন্ধ্যা মানে অনেক রাত। উনি চিন্তা করলো তাহলে কিছু করার নাই, ওই সেই ইশামতি বিলোর উপর দিয়ে সেখান দিয়ে আবার চলে যাই। তো উনি সেখান দিয়ে আবার রওনা হলো, ওই ওদিনের কথা তার হয়তো বা মাথায় ছিল না, ভুলে গেছে। তো উনি ওই আইলের উপর দিয়ে হাঁটা শুরু করে, হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর তার হঠাৎ করে ওই যে একটা যে উঁচু জায়গা যেখানে দেখছিল যে তার ওয়াইফ দাঁড়ায় ছিল, সেখানে যাতে কোনো উঁচু জায়গা তো নাই, তো এখন দেখে উঁচু জায়গার বদলেই আপনার বিশাল লম্বা একটি ঈগল গাছ না কি বলে ওই গাছ সেখানে। তো এবং দেখা যায় গাছের মধ্যে ওই যে কি বলে বাগদাস না কি বলে ওগুলাকে, বাঘের মতো দেখতে হিংস্র প্রাণী, যে বিশাল আকারের একটি বাগদাস তার পথ আগলে দাঁড়ালো, তার পথ আগলে দাঁড়াইছে, এখন কোনোভাবে তাকে যেতে দিচ্ছে না, এবং ওইটাই মানে মানুষের মতো কথা বলা শুরু করছে যে আজকে তুই এ পথ দিয়ে যেতে পারবি না, তুই আজকে প্রাণ নিয়ে বাড়িতে যেতে পারবি না, এমন একটা কথা বলার পরে উনি এবার বুঝতে পারে যে হয়তো বা আজকেও আমার সাথে কোনো এরকম কোনো কাহিনী শুরু হয়েছে। তো উনি মনে মনে যা যতটুকুই পারে দোয়া দুরুদ পড়া শুরু করলো এবং ওই হাঁটা শুরু করলো। ওই যে প্রাণীটা ওটাকে ওভারটেক করে তিনি হাঁটা শুরু করে। দেখা যায় ওই প্রাণীটা একের পর এক রূপ ধারণ করছে, কখনো বিড়াল, কখনো কুকুর, কখনো আপনার ওই যে বাগদাস, কখনো বা বিভিন্ন হিংস্র প্রাণীর আকৃতি ধারণ করছে, আর তার পিছনে পিছনে আসতেছে আর তার নাম ধরে ডাকতেছে। তো উনি চিন্তা করলো যে যেহেতু নাম ধরে ডাক দিছে, ওই যে মুরব্বীদের কাছ থেকে শুনছিল যে নাম ধরে ডাক দিলে পিছনে তাকাতে হয় না, তাহলে ক্ষতি হয়, তিনি এটা চিন্তা করে পিছনে না তাকিয়ে হাঁটা শুরু করলো। তো যেহেতু উনি পিছনে তাকায় না, এখন দেখে যে ওই যে আইলের পাশে একটু পুকুরের মতো কি ছিল, দেখে সেখানে আপনার ঝপঝপ আওয়াজ হচ্ছে, পানি ওই মানুষ সাঁতার কাটলে যে একটা আওয়াজ হয় ওইরকম আওয়াজ হচ্ছে। তুমি কি ব্যাপার, পানির মধ্যে এত রাতে কে সাঁতার কাটছে? তো তাকায় দেখে যে ওই যে অপূর্ব ভাই তার ওয়াইফ এই শীতের মধ্যে সাঁতার কেটে কেটে এই তার সাথে সাথে মানে সাঁতার কেটে সামনের দিকে আসতেছে। তখন উনি বললো কি ব্যাপার, তুমি এত রাতে এখানে কেন, আর সন্ধ্যাবেলা তুমি পানিতে নামছো কেন? তখন উনি আসলে বুঝে উঠতে পারে না যে আসলে এটা কি ঘটতেছে। পরে ওই তার ওয়াইফ তাকে হাত ইশারা করে তাকেও পানিতে ডাকতেছে যে তুমিও আসো। পরে তো উনি দেখলো যে বিষয়টা তো ভালো দেখাচ্ছে না, তো উনি আবার চিন্তা করলো যে হয়তো আমার কোনো ক্ষতি হয়ে যাবে, আমি হাঁটতে থাকি, আমি কোনো দিকে মন না দেই। তো হাঁটতে হাঁটতে তুমি হাঁটতে থাকে, পরে ওই আপনার ওই ভূত যাই হোক ওই দুষ্টু জিনগুলো দেখতেছে কোনোভাবে তাকে পরাস্ত করতে পারতেছে না। তো এবার দেখে যে পিছনে মানুষের হাঁটার আওয়াজ, ওই যে ভিজা শরীরে মানুষ যদি হাঁটা চলা করে এক ধরনের কিন্তু একটা আওয়াজ হয়, মুভমেন্ট হয় খসখস। তো উনি দেখে যে পিছনে মানুষের হাঁটার আওয়াজ, তাকিয়ে দেখে যে ওই তার ওয়াইফ পানি থেকে উঠেছে, এবার হেঁটে হেঁটে তার পিছনে আসতেছে। হ্যাঁ, এরপরে উনি ভয়ে মানে ওখান থেকে এক দূর, কতক্ষণ এভাবে দৌড়াইছিল সে জানে না। তো দৌড়াতে দৌড়াতে তুমি একটা চঙের দোকানের সামনে গিয়ে পড়ে, গ্রামের বাসায় গিয়ে যে ছোটখাটো চায়ের দোকানগুলোকে যেখানে চঙের দোকান বলে ওখানে গিয়ে থাপাস করে পড়ে, পড়ার পরে সেন হারিয়ে ফেলে। পরে ওই যিনি ছিল দোকানদার সে বলে পানি টানি সিটা দিয়ে এক ঘন্টা পর সে ফিরে আসার পর বলে কি হয়েছে বাবা তুমি কে? বলো যে আমার নাম মুসলিম, ওখানে আপনার ওই রাজবাড়ির ওই লহজং এলাকাতে থাকি। পরে বললো যে আমি আসার সময় এরকম কিছু ঘটনা আমার সাথে হচ্ছিল। পরে বলছে তুমি একাই রাস্তা দিয়ে আসছো, এই আইল তো ভালো না, আর রাতের বেলা এখানে কেউ চলাফেরা করে না, তুমি এত রাতে এখান দিয়ে আসছো ঠিক করো নাই তো, যাই হোক তুমি কোথায় যাবা? বলছে এত রাতে তোমার যাওয়া দরকার নেই, তুমি আমাদের বাড়িতেই থাকো, সকাল হলে বাড়িতে তুমি চলে যাও। পরবর্তীতে ওই উনি ওনার সাথে ওনাকে রেখে দেয়। পরে সকাল যখন হয় তখন ওই আপনার ওই মুসলিম ভাই যিনি সুস্থভাবে বাসায় চলে যায়। এই ছিল ফার্স্ট ঘটনা।
অলরাইট, প্রথম ঘটনাটা শুনছিলাম আমরা রাজের কাছ থেকে। সো এক এক করে আরো বেশ কিছু ঘটনা শুনবো। দিকে মারুফ আহসান আছেন আমাদের সাথে। আবির বলছেন রাত বাড়তেছে আমার ভয়ও বাড়তেছে। আচ্ছা, ভয়টা বাড়ার কারণটা কি? বাসায় কি একা? অনেক সময় যেটা হয় যে আমরা বাসায় যখন একা থাকি এক ধরনের হ্যালোসিনেশন কিন্তু আমরা ফিল করতে থাকি। নট অনলি বাসায় একা, হ্যালোসিনেশন জিনিসটা আপনি দেখবেন যখন তখন যে কোনো সময় হতে পারে। যেমন একবার মানে আমার সাথে মারাত্মক লেভেলের হ্যালোসিনেশন আমি ফিল করেছিলাম যে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলাম বাসে করে, কেন জানি মনে হচ্ছিল যে পেছন থেকে হয়তো আমাকে কেউ লক্ষ্য করছে, পেছন থেকে হয়তো আমাকে কেউ দেখছে। আই হ্যাভ নো আইডিয়া, বারবার হচ্ছে আমার হ্যালোসিনেশন হচ্ছিল যে কেউ হয়তো আমাকে দেখছে বা কেউ হয়তো আমাকে অনেকক্ষণ যাবৎ ফলো করছে। সো হ্যালোসিনেশন জিনিসটা কখনো কখনো হয়ে থাকে, কিছু কিছু বিষয়ে যদি হ্যালোসিনেশন বলে উড়িয়ে দেই ইটস ওকে, বাট কখনো কখনো কিছু কিছু ঘটনা ঘটে যায় সেগুলো আসলে হ্যালোসিনেশন থাকে না, কিছু না কিছু ঘটে। যদি কিছু নাই ঘটতো এত এত ঘটনার কিন্তু জন্ম হতো না, রাইট? সো এক এক করে কিন্তু আরো বেশ কিছু ঘটনা আমরা শুনবো, বাট তার আগে যেটা বলছি পরবর্তী পর্ব এক্স্যাক্টলি নেক্সট এপিসোডে যদি আপনি আসতে চান, মোবাইলের SMS অপশনে যেয়ে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। অনেকেই রয়েছেন যেমনটা ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন আমাদেরকে। সুমি বলছেন তিনি কলাতলি থেকে দেখছেন, আই মিন কক্সেস বাজার থেকে, থ্যাংক ইউ সো মাচ। এবং সাদি আছেন আমাদের সাথে, তিনি যেটা বলছেন যে অনুষ্ঠান ভালো লাগছে আলহামদুলিল্লাহ, শুরু থেকেই শুনতে পাচ্ছি। সাকিব আছেন আমাদের সাথে, মাত্র জয়েন করে ফেললাম আজকে, প্রথম দিকে মিস করে ফেলেছি। কোনো প্রবলেম নাই, ইউটিউবে গল্পটা থেকে যাবে, সো সেখান থেকে তুমি দেখে ফেলতেই পারো। সো ইউটিউবে আমাদের একটা চ্যানেল কিন্তু রয়েছে, youtube.com/jagofm, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশাপাশি আরো একটা নতুন চ্যানেলের খোঁজ তোমাকে দিতে চাই। তোমার যদি আজকে রাতে ভূত স্টুডিও শেষ হবার পর ঘুম না আসে, যেটা করতে পারো, ফ্রিতে বেশ কিছু মজার মজার নাটক দেখতে পারো, বেশ কিছু চমৎকার নাটক দেখতে পারো, আর তার জন্য যেটা করতে পারো, জাগো এন্টারটেনমেন্টের যে ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো। প্রতি সপ্তাহে কিছুদিন পর পর কিন্তু বেশ কিছু চমৎকার চমৎকার নাটক তুমি এখান থেকে দেখতে পারবা, ঠিক আছে? তো আমরা ইন দ্য মিনটাইম যেটা করব, রাজের দ্বিতীয় ঘটনাটা শুনবো। তো রাজ, এখন কোন ঘটনাটা শুনছি আমরা?
এই ঘটনাটা হলো ওটা নাটোরের রাজবাড়ির একটি ঘটনা, যদিও এই ঘটনায় তিন বন্ধুকে নিয়ে।
ওকে,
তো আমি ঘটনায় চলে যাই সরাসরি। ঘটনাটা ছিল তিন বন্ধুকে নিয়ে। আপনার একজনের নাম ছিল রমজান, আরেকজন তাজরুল, আরেকজন হলো আপনার হৃদয়। এই তিন বন্ধুকে নিয়ে, তো তারা তিন বন্ধু কিন্তু মানে এতটাই ক্লোজ ছিল, মানে যেখানে যাইতো একসাথে, মানে তাদের উঠা বসা চলা ফেরা স্কুল, হ্যাঁ, সব জায়গাতে একসাথে যাইতো, সবকিছুতে মানে একসাথে, যেহেতু বাড়িও তাদের একই সাথে। তো এই তিন বন্ধু মিলে একদিন প্ল্যান করলো যে তারা ওই সময়, কিন্তু আমরা যত জানি শীতকালে কিন্তু ওয়াজ মাহফিলগুলো একটু বেশি হয়, শীতকালে ওয়াজ মাহফিলগুলো একটু সব জায়গায় একটু বেশি হয়। তো তারা চিন্তা করলো যে আমরা ওই আপনার লৌহজং কলাপাড়া আপনার ওই বাসুদিয়া এলাকাতে একটি মাহফিল আছে, চল সেখানে আমরা যাই। তো হৃদয় বলল ঠিক আছে, তো আমরা যাওয়া যায়। তো এখান থেকে আবার রমজান বলতেছে যে হ্যাঁ, মাহফিল তো আছে, কিন্তু আবার ওই যে আরেক জায়গায় একটা ওই কি বলে কলরবের একটা প্রোগ্রাম ছিল ইসলামী সঙ্গীত, তো ইসলামী সঙ্গীত আছে সাথে ওয়াজ মাহফিলও আছে। তো এই কথা বলার পর তার ই আপনার ওই তাজদুল বলতেছে যে হ্যাঁ, তো এটা তো ভালো, তো এখনকার সময় আপনার ওই ইসলামী সঙ্গীত শিল্পীগুলো খুব ভালো পর্যায়ে ছিল, তাহলে গজলও শোনা গেল সাথে আমরা ওই মাহফিলও শুনলাম, দুটো একসাথে হয়ে গেল, তাহলে সেখানে যাই। তো যে কথা সেই কাজ, তারা তিন বন্ধু মিলে প্ল্যান করলো তাহলে ওই আপনার ওই বাসুদিয়া লৌহজং নামক যে এলাকাটা ছিল সেখানেই রওনা হলো। হ্যাঁ, তো রওনা হওয়ার কিছু দূর যাওয়ার পরে আপনারা ওই যেটা শর্টকাট রাস্তা, সবাই চায় যে আমরা একটু তাড়াতাড়ি কিভাবে পৌঁছে যাব, তো তারা শর্টকাট রাস্তা দিয়ে ওই যে তার গ্রামের ভিতর দিয়ে যে রাস্তা ছিল আপনার ওখান দিয়ে রওনা হলো। রওনা দেওয়ার পরে কিছু দূর যাওয়ার পর, তো ওদের আবার একজনের একটা বদ অভ্যাস ছিল যে স্মোক কর। তো তাজুল বলতেছে যে একটা স্মোক করা দরকার। তো তাজুল বলল যে স্মোক যে করবা ম্যাচ পাবা কই, এখানে তো আগুনও নাই। তো রমজান বলতেছে একটা বুদ্ধি করা যায় কিনা, তো কিছু দূর গেলে ওই যে আপনার ক্ষেতের মধ্যে যারা ওই যে রাতের বেলা কাজ করে তাদের কাছে হয়তো ম্যাচ টেস থাকতে পারে। তো তাজুল বলল রমজানকে তাহলে তুই যা, যে ম্যাচ নিয়ে বা আগুন নিয়ে আমরা এখানে ধরাই। পরবর্তীতে দেখা যায় একটা লোক আপনার ওই ক্ষেতের মধ্যে ধানের কাজ করতেছে, এবং একটু কাছে গিয়ে দেখে যে ওইটা কোনো মানুষ না, তার বুকের দুই পাশে দুটো বাতি জ্বলতেছে। তো এমন বাতি কিন্তু ওই লোকের গলায় মাথা ছিল না, বুকে দুটো বাতি আপনার আগুনের মতো আর মাথা ছিল না। তো ওই রমজান ওখানে যাওয়ার পর দেখে যে ওই লোক সেখানে, তো এটা দেখে ও মানে ওখান থেকে চিৎকার চেঁচামেচি করে দৌড় দেয়। কি ব্যাপার, তুই দৌড়ে চলে আসলি কেন? বলতেছে যে আমি এমন একটা লোক দেখলাম যে একটা মানুষের বুকে দুই পাশে আগুন কিন্তু মাথা নাই। ধুর, তুই এই সময় মজা করিস না, তো দুষ্টামির একটা সময় থাকে। কয় না, আমি সিরিয়াসলি বলছি, ধুর তুই বাদ দিয়ে আগুন লাগবো না, হাঁটা দর। পরে তো ও তো মনে মনে ভয় যে ও সিরিয়াস দেখছে, পরে ও হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে যখন একটু দূরে যাওয়ার পরে দেখে যে হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে গেছে, এই জায়গাটা ছিল আপনার একটু উঁচু জায়গা, আপনার আপনার বর্ষাকালে গ্রামে যখন হিন্দু সম্প্রদায়ের লোকজন যখন মারা যায় তখন গ্রামে পানি থাকার কারণে শ্মশান ডুবে যায়, সেই কারণে তারা উঁচু একটা ঢিপে সে লাশগুলোকে পোড়ায়, উঁচু একটা জায়গায় শ্মশান ছিল। তো তারা দেখে যে উঁচু একটা জায়গায় চলে আসছে হাঁটতে হাঁটতে, কিন্তু জায়গাটা একটা শ্মশান। এখন তো তারা খুব ভয় পেয়ে যায়, গায়ের পশম টসম দাঁড়ায় যায়, কি ব্যাপার এখানে, কিভাবে আসলাম আমরা। তো এখন চারজন আবার ওইখানে হারায় যায়, এটা হালকা কাশবনের মতো ছিল, যার জন্য তারা চারজন হারায় যায়। হারায় যাওয়ার পরে তারা আবার একজন আরেকজনের নাম ধরে ডেকে ডেকে আবার একাত্রিত হয়, কয় কি রে আমরা এখানে আসলাম কিভাবে আর এখানে শ্মশান কোথেকে আসলো। কিন্তু অপূর্ব ভাই, আসলে কিন্তু ওই আপনার বর্ষাকালে কিন্তু উপরে একটু উঁচু জায়গায় শ্মশান থাকে লাশ পোড়ানোর জন্য, তো তারা খুব ভয় পাওয়া যায়। তো তারা চিন্তা করে যে হয়তো আজকে আমাদের সাথে কোনো ভয়ঙ্কর কিছু ঘটতেছে, যেহেতু ওই রমজান একটা কিছু দেখলো, আমরাও ভালো রাস্তা দিয়ে আসলাম, এখানে চলে আসলাম। তো তারা ওখান থেকে তরিবরি করে নেমে চলে যায়, হাঁটা শুরু করে জোরে। তো হাঁটতে প্রায় 20 মিনিট হাঁটার পর, তো একটা কথা বলে রাখা ভালো যে তারা বাসা থেকে যখন রওনা দিয়েছিল তাদের ওয়াজেজ ওই মাহফিলের ওইখানে যাইতে কমপক্ষে 30 থেকে 40 মিনিট সময় লাগার কথা। হ্যাঁ, তো এমন সময় লাগবে যদি তারা ওই কাঁচা রাস্তা দিয়ে যায়। তো ওই যে যখন আবার ওই উঁচু জায়গা থেকে নেমে জোরে হাঁটা শুরু করলো, হাঁটতে 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 20 মিনিট পর দেখে অপূর্ব ভাই তারা ওই সেখানেই ওই যে শ্মশানের যে উঁচু জায়গাটা আবার সেখানে চলে আসছে। কিরে, পরে বলতেছে আমরা আবার এখানে কিভাবে আসলাম, আমরা তো প্রায় 20 মিনিটের মতো হাঁটলাম। তখন আবার হাঁটা শুরু করে, হাঁটতে 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 আবার দেখে যে ওই যে ঘুরে ফিরে আবার একই জায়গায় চলে আসছে। কি আশ্চর্য ব্যাপার! এখন তো ওই যে রমজান এবার তো মাদ্রাসায় পড়তো, তো তো ও আবার একটু দোয়া দুরুদ পড়তে পড়তে এবার জোরে হাঁটা শুরু করলো। এবার তারা হেঁটে ওই মেন রোডে উঠে গেল, বললো যে আমরা এখান দিয়ে তাড়াতাড়ি আমাদের যেখানে ওয়াজ সেখানে চলে যাই। পরে যে কথা সেই কাজ, তারা ওয়াজের ওখানে চলে গেল। ওয়াজের ওখানে যাওয়ার পর দেখা যে ওয়াজ তো শেষ, মানে ওই যে প্যান্ডেল ট্যান্ডেল গোসায় লাইতেছে। বলছে কি ভাই, আপনি প্যান্ডেল গোসাচ্ছেন কেন, এখানে ওয়াজ হওয়ার কথা। এখন কয়ে ওয়াজ তো শেষ, কি ব্যাপার ওয়াজ শেষ মানে? কয়ে আমরা এখন আসলাম বাসা থেকে রওনা দিলাম, আধা ঘন্টা থেকে 40 মিনিট হয়তো বা লাগছে, আর এখনই 40 মিনিটে ওয়াজ শেষ। কয়ে আরে মিয়া, তোমাদের কি মাথা নষ্ট হয়েছে, এখন বাজে রাত 2:30। তো কি বলেন না বলেন, 2:30, তো এতক্ষণ আমরা কি করলাম, তাহলে এত সময় জুড়ে আমরা কি করলাম 2:30 বাজে? এখন সবার মাথায় তো মানে একে চিন্তা ধরে গেল যে এটা কোনো কথা হইল, এখন তারা কি করবে। যাই হোক, হয়তো চিন্তা করলো যে বারবার একই জায়গায় যাওয়ার জন্য হয়তো বা লেট হয়ে গেছে, টেনশনে খেয়াল করে নাই। তো ওনারা ওই চিন্তা করলো যে এখন বাসায় তো চলে যেতে হবে, তো মাহফিল তো শেষ, আশেপাশে কিছু খাবার দাবার নাই, কিছু খোদাও লাগছে। পর অপূর্ব ভাই ওরা চিন্তা করলো যে ওই যে মাহফিলের আশেপাশে ভাজা পোড়া বিক্রি হয়, ওই তো চিন্তা করলো যে ওই যে এক দোকানে আপনার কি বলো ওটাকে ওই আপনার পাপড় ভাজা, তারপরে পাপড় ভাজা আর হচ্ছে তেলের পিঠা নাকি এরকম কিছু বিক্রি হচ্ছিল, তো ওরা ওটাই খাইলো। খাওয়ার পরে রওনা হচ্ছে, তো ওই যে মুরব্বীরা যে বলতো তেলের পিঠা বা ভাজা পোড়া খেয়ে রাস্তায় বের হলো নাকি ভূতের দুষ্টুজিনের আনাগোনা বেড়ে যায়। তো এরপরে ওরা খাওয়া দাওয়ার পরে রওনা দিছে, রওনা দিয়ে হাঁটা শুরু করে। তো মেন রোড দিয়ে আসতে সময় কিন্তু অপূর্ব ভাই ওদেরকে 4টা মারাত্মক জায়গা পাড়ি দিতে হবে। একটা হলো ওই যে আপনার লৌহজং এর ওই এই একটি বিরাট বড় নাম করা একটি শ্মশান, তারপর আরেকটু দূরে গেলে একটি পুরনো জমিদার বাড়ি, আরেকটু দূরে গেলে আপনার একটি কি বলে একটা মর্গ। এই 3টা জায়গা তাদেরকে পাড়ি দিয়ে তারপর যেতে হবে। হ্যাঁ, তারা ওই 3টা জায়গা খুব ভালোভাবে পাড়ি দিল, কোনো ঝামেলা হয় নাই। যখন তারা বাড়ির কাছাকাছি চলে আসে, বাড়ির কাছে চলে আসে, চলে আসার পর একটা ছোট একটা ভাত যার পরে বাঁশের জঙ্গল, তো ওইখানে বাড়ির কাছাকাছি চলে আসার পর ওদের মনে মধ্যে একটা জোশ চলে আসে, যে একটা সাহস চলে আসে যে দূর কি ভূত টুত ভয় টয় পাই না, কি আর ভূত বলে কিছু আসে নাকি, ওই তোরা যদি এখানে কোনো কিছু থেকে থাকিস, কোনো ভূত যদি থেকে থাকিস, বলে আমার কাছে আয়, আমার সাথে লড়াই কর, দেখে তোদের কত বড় সাহস। তো তাজুল এই কথাটা বলছিল, তো তাজুলের এই কথাটা বলার পরে দেখা যে ওই ভাতজারে একটা মানে ঘূর্ণিঝড়ের মতো মানে দমকা হাওয়া বাতাস বইতে লাগে এবং সবকিছু দমরে মুসকে যাবে এমন একটা অবস্থা। তো উনি আবার আশেপাশে তাকা দেখা যে ওই আশেপাশে যেই গাছগুলা ছিল এগুলো স্বাভাবিক, কোনো বাতাস নেই, শুধু তাদের ওখানেই এরকম ঝড়ের মতো অবস্থা। পরে তিনি বলতেছে যে হয়তো আরো একটা বিপদে পড়ে গেলাম, তুই কেন এটা বলতে গেলি। পরে ওখান দিয়ে দৌড় দিয়ে যে যার যার মতো ঘরে চলে যায়, যেহেতু ঘরের কাছাকাছি চলে আসছে, যে যার যার মতো ঘরে চলে যায়। ঘরে চলে যাওয়ার পর এই বিষয়টা কাউকে জানায় নেই, তাদের ঘরের ফ্যামিলি যারা ছিল যদি বকাঝকা করে। ঘরে চলে যায়, চলে যাওয়ার পরে ওই তাজুল যে ছেলেটা বলছিল যে ভয় টয় পাই না আয়, তো পরবর্তীতে দেখে যে ওই তাজুল যখন রাতের আপনার ওই কি 12টার পরে দেখা যায় তাকে রমজান এসে তাকে ডাকতেছে যে এই তাজুল, তুই না বলছিলি যে ভয় টয় পাস না, তো তুই তো আমার সাথে মারামারি করা পারবি না, তুই ভূতের সাথে কি মারামারি করবি, তুই এত রাতে এখানে আসছিস কেন? কয় হ্যাঁ আসছি, তোর সাথে মারামারি করব। কয় কি বলস না বলস, এত রাতের বেলা মারামারি করবি মানে? কয় তুই বলে ভয় টয় পাস না পারলে আয় আমার সাথে লড়াছড়া কর। আসলে অপূর্ব ভাই ওই তাজুল ছেলেটা কিন্তু আসলে একটু শক্তিশালী ছিল, উঁচা লম্বা স্বাস্থ্য মোটা, আর ওই রমজান ছিল একেবারে একটু হ্যাংলা চিকন। তো ওই রমজান বলতেছে যে তুই যদি আমার সাথে আজকে মারামারি করে জিততে পারিস তোকে আমি 500 টাকা দেব। তাজুল যেহেতু আবার ওই সময় একটু ওই সিগারেট খাওয়ার অভ্যাস ছিল, চিন্তা করলো যে 500 টাকা দিব জিতলে, তাহলে ওই টাকার লোভে কোনোভাবে আর কি রাজি হয়, কয় ঠিক আছে তোর সাথে মারামারি করবো। পরে পরেও ঘর থেকে বের হয়ে আসে অপূর্ব ভাই, যখন বের হয়ে আসে দেখা যায় রমজান ভাইরে দাঁড়িয়ে আছে, বলো যে 500 টাকা সত্যি দিবি তো? বলে যে হ্যাঁ, তুই যদি আমার সাথে মারামারি করে জিততে পারিস তোকে 500 টাকা দিব। পরে বলে ঠিক আছে কোথায় মারামারি করবি? বলে ওই যে বাজারের পরে যে একটা ছোট্ট একটা কূপ আছে যেটা শুকায় গেছে সেখানে মারামারি করব। বলে ঠিক আছে চল। যে ওই 500 টাকা লোভে ওই রমজানের সাথে অপূর্ব ভাই মারামারিতে লিপ্ত হয়। তো যখন ধস্তাধস্তি শুরু হয় তুই তাজুল রক্ষ করলো যে তার শরীরে বিশাল বড় বড় পশম। কি রে মানুষের মধ্যে এত বড় বড় পশম? যেহেতু অন্ধকার ছিল তো ভূতেরাই তোর মানে তোর টেকনিক খাটায় ওরা এমন জায়গায় নিয়ে গেছে যেখান থেকে মানে তো বিপদ করাটা একটু সহজ হয়ে যায়। তখন ওই তাজুল দেখে যে বিশাল বড় বড় পশম আর ওর শরীরে দানবের মতো শক্তি। তখন ও চিন্তা করলো কি রে রমজান তো এত শক্তিশালী না, তাহলে এত শক্তি কোথা থেকে আর এত বড় বড় পশম কোথা থেকে আসলো? তখন চিন্তা করলো যে হয়তোবা ওই যে ওকে যে দৌড়ে ঘরে চলে গেল কোনো আপনার মুরব্বীদেরকে বলে নাই বা ওইটা পানি টানি লবণ টবণ না খায়া দোয়া দুরুদ না পড়া ঘরে ঢোকার কারণে হয়তো ওর সাথে কোনো খারাপ জিন হয়তো আর পিছিয়ে লেগেছে। তখন ওকে ধস্তাধস্তি করতে করতে এক পর্যায়ে অনেক মারামারি হয়। তো মারামারির এক পর্যায়ে ওই তার দাদা যিনি ওই তাজুলের দাদা উনি আবার ঘর থেকে বের হয়েছে। বের হয়ে দেখা যায় ওই ঢালে কিসের যেন মানে অনেক মানে অনেক মানুষের মানে অনেকগুলো মানুষ হাডুডু খেললে মানে ধস্তাধস্তি করলে যেরকম হয় এরকম ঘূর্ণিঝড়ের মতো অবস্থা হয়ে গেছে। উনি দৌড়ে গিয়ে দেখে যে মানে তাজুল ওই ক্ষেতের মধ্যে একা একাই ঘোরাঘুরি করছে। পরে এটা দেখার ভয় কে রে তুই ওখানে কে? পরে সামনে গিয়ে দেখে তাজুল। পরে দেখা যে ওই তাজুলের সারা শরীরে আপনার খামশির দাগ কাটা সেরা দাগ ছিল। পরে উনি ধরে নিয়ে এসে বাড়িতে নিয়ে আসে। সকালবেলা যখন ওকে স্বাভাবিক করা হয় বলে যে তুই খেতে কি করছিলি? পরে ওর দাদা বাড়িতে জানতো তো গ্রামের মানুষ তো এই বিষয়ে একটু জানে, ওর শরীরে আচরে দাগ দেখে তখন ওকে হুজুরের কাছে নিয়ে গিয়ে বলে যে ওর শরীরে হয়তো কোনো দুষ্ট জিনের বা খারাপ জিনের আচর পড়ছিল এই কারণে হয়তো এরকম হয়েছে। যাক ওকে পরে তাবিজ দেওয়া হয়, অনেকগুলো তাবিজ দেওয়া হয়, পরে ট্রিটমেন্ট দেওয়া হয়। কবিরাজি ট্রিটমেন্ট দেওয়ার পর এরপর আস্তে আস্তে স্বাভাবিক হয়ে ওঠে।
অলরাইট, এবং এটা সেকেন্ড স্টোরি। সো রাজের কাছ থেকে আমরা আরো অনেকগুলো ঘটনা আজকে শুনবো এবং রাজের ঘটনাগুলো কিন্তু ইন্টারেস্টিং, বেশ ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। এদিকে রাকিব ভুইয়া বলছে তিনি শুনছেন এই মুহূর্তে আমাদেরকে। রেদওয়ান বলছেন বাসায় ইন্টারনেট ছিল না, ডেটা নিয়ে তারপর হচ্ছে দেখছি এই মুহূর্তে। ওকে, আছেন তিনি আমাদের সাথে এই মুহূর্তে। ওকে, কল্যাণপুর থেকে তিনি দেখছেন। আপনি চাইলে রেডিওতে আমাদেরকে শুনতেও পারেন, রাইট? আপনি যেহেতু ঢাকায় আছেন একদম ফ্রিতে কিন্তু আপনি ফ্রিকোয়েন্সিতে শুনতে পাচ্ছেন। ঢাকা কুমিল্লা চট্টগ্রাম একযোগে আপনি আমাদের সঙ্গে কিন্তু চাইলেই যুক্ত হতে পাচ্ছেন। আকাশ মন্ডল জয়েন করে আছেন, আব্দুল হোসাইন আছেন আমাদের সাথে মৌলভীবাজার থেকে, তিনি দেখছেন এই মুহূর্তে। মারুফা আহমেদ আছেন আমাদের সাথে, বলছেন একটা সরকারি আচ্ছা সরকারি প্রতিষ্ঠানে জব করেন এবং তার বেশ কিছু এক্সপেরিয়েন্স আছে। বাহ, চমৎকার, খুবই নাইস, খুবই নাইস। তো নেক্সট এপিসোডে কিন্তু আপনি চাইলে নিজেও অ্যাপ্লাই করতে পারেন, আই মিন রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারেন। নেক্সট এপিসোডের জন্য কখন রেজিস্ট্রেশন করবেন এই প্রশ্নটা আমাদেরকে করেছেন ফারাবি। নেক্সট এপিসোডের জন্য আপনি চাইলে এখনই আমাদেরকে এসএমএস করতে পারবেন। তার জন্য যেটা করতে হবে, মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। আবারও বলছি, পরবর্তী পর্বে যদি আপনি আসতে চান ভূত স্টুডিওতে, সিম্পলি যেটা করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। আর এদিকে দেখতে পাচ্ছি জাহিদুল আলম জয়েন করে আছেন এবং খাগড়াছড়ি থেকে তিনি আমাদেরকে দেখছেন। থ্যাংক ইউ সো মাচ জাহিদ ভাই, থ্যাংক ইউ। রবিন রয় বলছেন তিনি আছেন আমাদের সাথে এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে। আছেন আমাদের সাথে এই মুহূর্তে ওসমান ইসমাইল চৌধুরী বলছেন তিনি দেখছেন গাজীপুর থেকে। রিয়া আছেন আমাদের সাথে, সুজন দাস জয়েন করে আছেন, মেহরুননেসা জয়েন করে আছেন, হাবিব বলছেন তিনি শুনছেন এবং দেখছেন কুমিল্লা থেকে আমাদেরকে, থ্যাংক ইউ সো মাচ। বিকাশ সূত্রধর জয়েন করে আছেন আমাদের সাথে, তিনি ইন্টারেস্টেড। বাহ, চমৎকার, ইন্টারেস্টেড হলে রেজিস্ট্রেশনটা করবেন এবং রেজিস্ট্রেশনের যে প্রসেস বা নিয়ম যাই বলেন না কেন সেটা কিন্তু একটু পরপর কিন্তু পপ আপ হিসেবে আপনার সামনে আসছে, রাইট? তো আমরা আবারও যাব হচ্ছে রাজের কাছে, তার থার্ড যে ঘটনাটা সেই ঘটনাটা শুনবো।
এখন যে ঘটনাটা শেয়ার করছি সেটি হচ্ছে দেশের বাহিরের একটি ঘটনা, এটি হচ্ছে তুরস্কের একটি ঘটনা। তো যার সাথে ঘটনা ঘটেছিল ওনার নাম ছিল আপনার পিয়াল ভাই। তো পিয়াল ভাই আসলে এখন বাংলাদেশে আছে, যখন উনি দেশে আমাকে বলল যে তুমি তো রেডিওতে যাও, তো এই ঘটনাটা তুমি ওখানে বইল, তো ওনার কাছ থেকে কালেক্ট করা পিয়াল ভাইয়ের কাছ থেকে। তো ঘটনা ছিল এমন যে পিয়াল ভাই আপনার তুরস্কে আপনার ওই যে ড্রাইভিং বিষয়ে তিনি দেশের বাহিরে ছিলেন, বেশ কয়েকদিন ছিলেন, প্রায় 3-5 বছর এরকম ছিলেন। তো ওনার কাজ ছিল আপনার কোম্পানির মালগুলো ডেলিভারি করা, আমদানি রপ্তানির যেই কাজটা ছিল। তো ওনার অফিস থেকে মাল ডেলিভারি হলে তো ওনাদের আরেকটা যে কোম্পানি ছিল গোডাউন, সেখানে মালগুলো ডেলিভারি করা, তো প্রায় দেখা যায় 3-5 ঘন্টা এরকম জার্নি করতে হতো। হ্যাঁ, তো একদিনের ঘটনা, উনি প্রথম যেদিন ওই তুরস্কে যখন যায়, প্রথম যিনি উনি আপনি মানে আপনার কাজের প্রথম দিন উনি বের হয় গাড়ি নিয়ে, তো ওনাকে লোকেশন দেওয়া হয়, ঠিকানা দেওয়া হয় কোথায় যাবে। তো ওনার সাথে কোনো আপনার ওই গাড়ির বিদেশে তো কোনো হেল্পার লাগে না, তো একাই চালানো যায়, লুকিং গ্লাস আছে বা ক্যামেরা ট্যামেরা আছে, এভাবেই চলে। তো উনি বের হয়ে রওনা দেয় হচ্ছে আপনার ওই কেলাকুরা কি একটা নামের এলাকাতে উনি রওনা হয় মাল নিয়ে। তো ওই সময় যেহেতু আপনার প্রেক্ষাপটটা ছিল আপনার 1999 কিংবা 2000 সাল, এই 2 সালের 1 সাল হবে। তো ওই সময় ওনার হাইওয়েতে একটু হরতাল কিংবা আন্দোলন এমন একটা সময় চলতেছিল। তো যেহেতু হরতাল চলতেছিল, এখন মালটা ডেলিভারি করাটা ছিল ইম্পর্টেন্ট, এই মালটা ডেলিভারি না করলে অনেক লস হয়ে যাবে। তো ওনাকে আর কি দেওয়া হয়, যেহেতু উনি প্রথম গিয়েছিল, পরে বলে ঠিক আছে তুমি যেহেতু বিকল্প আমাদের একটা রাস্তা আছে, তুমি এই রাস্তাটা দিয়ে যাও, যদি একটু সময় লাগবে কিন্তু মালটা ডেলিভারি করতে হবে ভোরের আগে। পরে উনি ঠিক আছে যে কথা সেই কাজ, তো উনি গাড়ি নিয়ে রওনা হয়। রওনা হওয়ার পর যখন গাড়ি চলে খুব ভালো, শহরটা খুব ভালোভাবে পাড়ি দিল, যখন আস্তে আস্তে তিনি ওই যে বিকল্প রাস্তা যেটা আপনার পাহাড়ের উপর দিয়ে পাহাড় কেটে যে রাস্তাগুলো বানানো হয় জঙ্গলের ভিতর দিয়ে, সেই রাস্তা অবলম্বন করে সেখান দিয়ে যেতে থাকে, খুব ভালো চলে। যখন তিনি পাহাড়ের উপর দিয়ে পাহাড় ঢালে যখন নিচের দিকে গেলেন, এরপর থেকে তিনি চিন্তা করলেন, দেখলেন যে তার সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতেছে। তিনি দেখে যে ওই যে তার গাড়ির যে স্পিড সেটা ধীরে ধীরে একেবারে কমে আসতেছে, আগের ওই ইয়াটা আগের স্পিডটা তিনি রুটিন করতে পারতেছে না। তো তিনি হাই স্পিড বাড়ায়, হাই স্পিড বাড়ানোর পর তিনি দেখা যে গাড়ি তো খুবই স্লো, যেহেতু দেখবেন যে আপনার ডালে যখন গাড়ি নামে তখন কিন্তু স্পিডটা আরো বেড়ে যায়। তো ইন দ্য মিন টাইম যখন উনি স্পিড বাড়াইলো, দেখা যায় কোনো কিছুতে কাজ হচ্ছে না, ওই গাড়ি স্লো হয়ে আসছে। তো উনি চিন্তা করলো যাই হোক আমি গাড়ি চালাই, এত কথা আমার মাথায় নিয়ে লাভ নাই। তো গাড়ি চলতে থাকে, চলতে চলতে একটু সামনে গিয়ে দেখা যায় তার ওই যে গাড়ির যে লুকিং যে গ্লাসটা ছিল, হঠাৎ করে লুকিং গ্লাসটা বন্ধ হয়ে গেল। কিরে লুকিং গ্লাস বন্ধ হয়ে গেল কেন? তুমি গাড়ি থেকে নামে, নামার পর আপনার ওই ডালা উঠায়, ডালা উঠানোর পর চেক টেক করে দেখা যায় সবকিছু ওকে। পরে ভিতরে ঢুকে লুকিং গ্লাস ওই হেডলাইট যেটা ছিল দেখা যায় এবার তো জ্বলে উঠছে। তো উনি গাড়ি চালানো শুরু করলো, এবার চালাতে চালাতে কিছু দূর যাওয়ার পরে দেখা যে আপনার এই এবার দেখা যায় তার গাড়িটা একেবারে ব্রেক হয়ে গেল, মানে বন্ধ হয়ে গেল, স্টার্ট বন্ধ হয়ে গেল। তো কি ব্যাপার, একটু আগে চেক করে আসলাম সবকিছু ঠিক আছে, আবার গাড়ি ব্রেক হয়ে গেল কেন? উনি আবার নামে গাড়ি থেকে, নামার পরে ওই ডালা উঠায় চেক টেক কইরা আবার গাড়ি স্টার্ট দিবে, এবার গাড়ি স্টার্ট হয়ে গেল, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে কিন্তু গাড়ি চলছে না ভাইয়া, গাড়ি চলছে না, কি ব্যাপার, গাড়ি সামনে আগাচ্ছে না কেন, লাইটও জ্বলছে। তো এমন সময় এমন কিছু ঘটনা ঘটা শুরু করলো যে ঘটনা ছিল মোটেও প্রস্তুত ছিল না। তো উনি দেখলো যে সামনে থেকে অনেকগুলো মানুষ মানে হাতে অস্ত্র সুতা নিয়ে তার গাড়ির দিকে এগিয়ে আসতেছে। তো উনি তো খুব ভয় পেয়ে গেল, কি ব্যাপার, ডাকাত টাকাত আসলো নাকি আবার, তো কিরে সামনে দিকে আসতেছে। আপনার লোকগুলো ছিল এমন, ডাকাত থাকলে তো আপনার মুখ টুক বাঁধা থাকতো, তো উনি দেখলো যে ওই লোকগুলো স্বাভাবিক কোনো মানুষ না, তারা ওই যে রাজার আমলে যেই সিপাহী যারা ছিল, যেই পোশাক পরা ছিল যুদ্ধের সময় ওরকম ড্রেস পরা, এবং সবার হাতে কারো হাতে তীর, কারো হাতে চাকু, ছুরি, অস্ত্র নিয়ে ওরা গাড়ির একটু সামনে এসে লুকিং গ্লাসের ওই আপনার হেডলাইটের একটু সামনে তারা নিজেরা নিজেরা মারামারি শুরু করে দিল। নিজেরা নিজেরা মারামারি শুরু করার এক পর্যায়ে দেখলো যে একজন একজনের গলা কেটে ফেলে দিল, আবার একজন আরেকজনের হাত কেটে ফেলে দিল, বা কেউ আবার সাথে সাথে জায়গায় ডেট হয়ে মাটিতে লুটে পড়ছে। মানে খুব খারাপ অবস্থা, মানে মারামারি যুদ্ধ হলে যা হয় আর কি। তো সবাই মরে গেল, মরে যাওয়ার পর একজন লোক শুধু জীবিত ছিল। তো উনি বসে বসে সব দৃশ্য দেখছেন, দেখলো যে সবাই তো মরে গেল, সৈন্যবাহিনী যারা ছিল শুধু একজন বেঁচে আছে। ওই একজন তার দিকে এগিয়ে আসতে শুরু করলো এবং তাকে দরজায় নক করে বলল যে তুমি বের হও, মানে এরকম কিছু একটা ইশারা দিয়ে বলল। তো উনি তো ভাইয়া এবার খুবই ভয় পেয়ে যায়। এখন তিনি গাড়ি স্টার্ট শুরু করে, গাড়ি স্টার্ট দেয়, গাড়ি কোনোভাবে স্টার্ট হয় না। তো উনি দেখা যায় ওই লোকটা আশেপাশেও নাই, এরপর দেখা যে তিনি মানে কোন রকম দোয়া দুরুদ পরে তিনি গাড়িটাকে স্টার্ট দেয়, তখন গাড়িটা আবার স্টার্ট হয়ে যায়। স্টার্ট হয়ে যাওয়ার পর যখন কিছুটা দূরে যায়, দূরে যাওয়ার পর দেখে তার গাড়ি স্টার্ট আবার বন্ধ হয়ে গেছে। তো তখন তিনি আর সাহস করে ওই গাড়ি থেকে বের হওয়ার সাহস পাইতেছে না। তো তিনি আবার এখন কি করবে, তো দেখা যায় তার গাড়ির উপরে মানে বড় বড় পাথর দিয়ে কেউ যেন মানে উপর থেকে বড় বড় পাথর মারা শুরু করলো, গাড়ির গ্লাস ক্লাস মানে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে গাড়িটা। তো উনি চিন্তা করলো যে হয়তো আজকে আমার জীবনের এখানে শেষ দিন, আর হয়তো বা আমার বাড়ি ফেরা হবে না। তো দেখা যায় তার গাড়িটাকে উপর থেকে নিচ থেকে বিভিন্নভাবে আর কি তাণ্ডব শুরু হয়ে গেল। পরে উনি সেখানে সেন্স হারিয়ে ফেলে। তো সেন্স হারিয়ে ফেলার পরে তিনি যখন সকাল যখন হয় তখন তার সেন্স ফিরে আপনার দরজায় নক শুনে, আপনার গাড়ির গ্লাসে কেউ টোকা দিতে আসে, তখন ওনার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার পর তিনি চোখ খুলে দেখে যে সকাল হয়ে গেছে আর তাকে ওই একজন লোক গাড়ি থেকে বের হতে বলতেছে। তখন উনি গাড়ি থেকে বের হলো যে সকাল হয়ে গেছে, তার মনে একটা সাহস চলে আসলো। পরে বলতেছে কি ব্যাপার, আপনি রাস্তার মধ্যে এভাবে ওই গাড়ি ব্রেক করে ঘুমাই আছেন কেন? পরে উনি চারিদিকে খেয়াল করে দেখলো অপূর্ব ভাই যে ওনার যে গাড়ির মধ্যে ওই যে পাথর মারছিল, যে পাথর মেরে গ্লাস ভেঙে ফেললো, গাড়ির দোমরে মুসকে দিল, আর কতগুলো মানুষ এখানে যুদ্ধ করে পড়ে গেল, সকালবেলা ওখানে দেখে কোনো কিছুই নাই, সব স্বাভাবিক, গাড়িও স্বাভাবিক, কিরে গাড়ির এমন অবস্থা হইলো, আমি তো ভাবলাম গাড়ি মনে হয় শেষ। পরে দেখা যে গাড়ি তো স্বাভাবিক আছে, এক বিন্দু কিছু হয় নাই, আরো যেই মানুষগুলা তারাও নাই। পরে দেখে যে ওই জায়গাটা ওই লোক বলতেছে আপনার সমস্যা কি ভাইয়া? বলতেছে আমি তো রাতে ভাই এমন কাহিনী আমার সাথে হয়েছিল। পরে বললো আপনি কি এখানে নতুন আসছেন? পরে বললো যে হ্যাঁ, ওই তুরস্কের ভাষায় কিন্তু বলতেছে, যেহেতু উনি ভাষা জানতো ওইভাবেই বলতেছে। পরে বলে যে এই জায়গাটা তো ভালো জায়গা না, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই পুরোটা হলো একটা মানুষের ঘন কবর, যে এক সময় যখন এখানে যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের সময় এই জায়গাতে যারা আপনার মারা গিয়েছিল অনেক হাজার হাজার মানুষ, তাদের এখানে ঘন কবর দেওয়া হয়েছে। তো এই জায়গাটাকে আপনার ঘন কবর বলেই পরিচিত মানে বলা হয়। ওই যে দেখতে পাচ্ছেন দেখা যায় আসলেই তো অনেকগুলো মানে কবরের মতো, আপনার ওই যে খ্রিস্টানদের কবর থাকলে যেরকম এরকম, আসলে তো খুব ভয় পেয়ে গেছে। এই জায়গাটা বলো যে এই জায়গাটা তো ভালো না, এই জায়গায় অনেক অনেক কিছু দেখে, আপনি হয়তো এরকম হয়তো বা কিছু দেখছেন, এটা গণকবর ছিল তো ভয় পাওয়ার কিছু নাই, তো আপনি আস্তে ধীরে চলে যান, তো রাতের বেলা এই জায়গাটা দিয়ে আর আইছেন না। পরে উনি পরে ওনার কোম্পানি গিয়ে পুরো এই কাহিনীটা খুলে বলে। পরে বলো যে হ্যাঁ স্বাভাবিক হইতেও পারে, স্বাভাবিক, এরপর থেকে আর ওই রাস্তা দিয়ে আর কোনোদিনও যায় নাই। তো উনি দেশে এসে আর কি ঘটনাটা শেয়ার করছিল, ছিল তৃতীয় ঘটনা।
অলরাইট, তৃতীয় যে ঘটনাটা, এই ঘটনাটাও কিন্তু ইন্টারেস্টিং, এবং অনেকেই যেটা বলছিল সেটা হচ্ছে যে এরকম ঘটনা অনেকের সাথেই ঘটেছে, রাইট? খুব চেনা একটা পথ, যেই পথ দিয়ে আপনি কন্টিনিউ যান, বাট সেই পথে এমন একটা কিছু ঘটলো, এরপরে কিন্তু গা দুইবার কেঁপে উঠবে সেই পথে পা রাখতে গেলে, এটাই খুবই স্বাভাবিক। রাইসুল ইসলাম জয়েন করে আছেন, জিশান আছেন ওদের সাথে, মুন জয়েন করে আছেন, তামিম বলছেন ভালো লাগছে আজকের এপিসোডটি, ইজাজুল আছেন ওদের সাথে, আনন্দ জয়েন করে আছেন, শাওন সহ আরো অনেকগুলো ব্যক্তি। তো একটা এসএমএস, অনেকগুলো এসএমএস তো পড়েই ফেললাম, একটা ঘটনা শুনবো এবং সর্বশেষ যে ঘটনাটা শুনবো আমরা রাজের কাছ থেকে, আজকে বিদায় দিয়ে তারপর আপনার কাছে ফিরবো শেষ কথাবার্তাগুলো নিয়ে। রাজ, এইটা কোথাকার ঘটনা?
এটা হচ্ছে আমাদের বাড়ির ঘটনা, এটা আমার নানির কাছ থেকে শুনছিলাম, যেহেতু ঘটনা আমি অনেক আগে শুনছিলাম, তো এই ঘটনা কোন রেডিওতে বলার চেষ্টা করিনি, তো যেহেতু আজকে বলতে চাচ্ছি লিভিটানদের জন্য। এই ঘটনা ছিল আমাদের বাড়ির ঘটনা, তো আমার নানির কাছ থেকে শুনেছিলাম ঘটনাটা। ঘটনা ছিল এমন যে এটা ছিল আপনার অনেক আগের ঘটনা, সালটা আমার সঠিক মনে নাই, তো উনি যেভাবে বলছে আমি সেভাবেই বলে শোনাচ্ছি। তো তখন আমার মাস, আমার আম্মুর বয়স ছিল 7 থেকে 8 বছর এরকম এক সময়। তখন আমার নানি যখন প্রেগনেন্ট হয় তো ওনার একটা বাচ্চা হয়, ছেলে সন্তান হয়। তো ছেলে সন্তান হওয়ার পরে সবাই খুব খুশি। তো ওই সময় তো গ্রাম্য ছিল সব জায়গাগুলো, তো বাচ্চা টাচ্চা হইলে একটু সবাই একটু ভালো করে দেখতে আসে, আবার একটু দোয়া দুরুদ পড়ে দেওয়া যায় মুরব্বীরা। হ্যাঁ, তো ওনার যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে ওই যখন তারা ঘরে বাচ্চাটাকে নিয়ে বসেছিল, বসে বসে কোনো কিছু খাওয়া ছিল, হয়তো দুধ খাওয়া ছিল বা এরকম খাওয়া দাওয়ার এক পর্যায়ে তিনি বাচ্চা নিয়ে বসে আছে, হঠাৎ করে অপূর্ব ভাই দেখে যে উপর থেকে দুইটা হাত, মানে অস্বাভাবিক দুইটা হাত এসে বাচ্চাটাকে উপরে নিয়ে চলে গেল, একেবারে চালের উপরে নিয়ে চলে গেল। তখন তো উনি তো চিৎকার চেঁচামেচি করে উঠল, হে কি হলো, কি হলো, কে নিল, কে নিল, চিৎকার মাগো মা মাগো করে চিৎকার করে উঠলো। তখন সবাই চলে আসে, কি হয়েছে, আমার বাচ্চা তো নিয়ে গেছে উপরে, কে নিয়ে গেছে, আমি বলতে পারি না এরকম দুটো মানে অদ্ভুত দুইটা হাত, আচ্ছা বাচ্চা নিয়ে গেল। তো উনি কান্নাকাটিতে ভেঙে পড়ে, যেহেতু ওনার নতুন বাচ্চা। পরবর্তীতে এই কথা বলতে বলতে আবার আবার ধাপাস করে বাচ্চাটাকে তার কোলে এসে দিয়ে যায়। কোলে এসে দিয়ে যাওয়ার পর তিনি তো মানে সবাই আতঙ্কের মধ্যে পড়ে যায়, কি ব্যাপার, কে নিল, কি হইল। পরে ওনার বাড়ির যারা মুরব্বী যারা ছিল তারা বলে যে অনেক সময় বাচ্চা হইলে এরকম পিশাচ খাটাস না কি বলে এরকম দুষ্ট খারাপ জিনের নজর পড়ে, হয়তোবা ওই বাচ্চার উপর কোন বদ নজর পড়ছিল নাকি, এই জন্য হয়তো নিয়ে গেছে বা খাওয়ার চেষ্টা করছিল, তো হয়তো খাইতে পারে নাই। ঠিক আছে, ওদিন চলে গেল, ঘটনা এখানে শেষ হয়ে গেলে ভালো হতো। পরে ভাই এরপর থেকে ওই বাচ্চার একের পর এক অস্বাভাবিক কাহিনী শুরু হলো। কিছুদিন পর দেখা যায় ওই বাচ্চাটা মানে আজান দিলে মানে অসময় কেঁদে উঠত, অসময় কেঁদে উঠত, চিৎকার চেঁচামেচি করত। আর ওকে যখন খাবারটা দিত ভাইয়া, ও দেখা যাচ্ছে একটা প্রথম নতুন বাচ্চার কিন্তু খাবার গোলাতে কিন্তু এত খাবার লাগে না স্বাভাবিকভাবে, তো ও একাই 3 থেকে 4-5 জন মানুষের খাবার খেয়ে ফেলত, এরকম একটা অস্বাভাবিক কাহিনী করত। পরে দেখো যে ওকে যাই খেতে দিত সব খেয়ে ফেলত, দুধ দিলে দুধ খেয়ে ফেলত, সবকিছু মানে খুব অদ্ভুত ভাবে খাওয়া শুরু করলো। তখন সবার মনে একটা সন্দেহ হলো যে ব্যাপারটা কি, এতটুকু বাচ্চা এত খাবার খায় কিভাবে, আবার খায়, আবার যখন খাবার শেষে যখন ওই যে টয়লেট করত, টয়লেটের সাথে শুধু ব্লাড বের হতো, ব্লাড বের হতো, এমনি খাবারগুলো হজম হয়ে বের হতো না। পরবর্তীতে মুরব্বী দেখে ঢাকা হলো, কবিরাজ ঢাকা হলো, কি ব্যাপার এই বাচ্চা মানে অস্বাভাবিক আচরণ করতেছে, এরকম কান্নাকাটি করে অসময়ে, আজানের সময়, আবার দেখা যায় ও অনেক খাবার খেয়ে ফেলে, এর কাহিনী কি। পরে ভালো করে দেখে যে ওই কবিরাজ দেখে যে ওর ওই ওর পেটের ভিতরে একটা স্বাভাবিক মানুষের পেটে যা যা থাকার কথা, অপূর্ব ভাই শরীরে যা থাকার কথা, ওই আপনার হার্ট, লিভার, কলিজা, নাড়ি, বুড়ি, কিডনি যাই বলি না কেন, ওগুলো কিছুই তার পেটের ভিতরে নাই। তোর কি হয়েছে বলো যে এগুলো তো সব কোনো অশরীরী কোনো এক খারাপ পিশাচ বলে না কি বলে, এগুলো ওরা নাকি খেয়ে ফেলছে, বলছে ওর পেটের ভিতরে তো কিছু নাই, খেয়ে ফেলছে, তো ওরা তো আর বাঁচানো যাবে না। পরে তারা তো মানে খুব দুঃখ মানে কষ্টে পড়ে গেল, পরে খুব চিন্তায় পড়ে গেল, পরে হসপিটাল নিয়ে যায়, অনেক চিকিৎসা করায়, কোনো কাজ হয় না। তো কিছুদিনের মাথায় ওই বাচ্চাটা মারা যায়। তো মারা যাওয়ার পরে তখন তার কিছু করার নেই, যেহেতু মুরব্বীরা বলল যে বদনজর পড়ার কারণে হয়তো বা এটাকে আর বাঁচানো যায়নি। তো এটা এই ঘটনা শোনার পর এটা বুঝলাম যে আসলে ঘট পৃথিবীতে যে ভূত বলি, পিশাচ বলি, খারাপ বলি, যাই বলি না কেন, আসলেই কিছু না কিছু আছে, নয়তো একটা বাচ্চাকে দিয়ে এমন ঘটনা হওয়া মানে প্রশ্নই আসে না। এই ছিল
সর্বশেষ ঘটনা, এক্স্যাক্টলি, এবং একটা মন খারাপ করার মতো ঘটনা দিয়ে আজকের মতো আমাদেরকে বিদায় দিতে হবে। বাট এতটুকুই বলবো যে আমাদের আশপাশে প্রতিনিয়ত কিছু না কিছু তো ঘটেই, মানে আপনি যতই দিন বাড়ার সঙ্গে সঙ্গে আমরা যতই ডেভেলপড হই না কেন, আমাদের ব্রেইন বা হচ্ছে আমাদের জেনারেশন যত বেশি আমরা আপডেটেড হই না কেন, কিছু কিছু ব্যাপার, কিছু কিছু বিষয়ে আপনাকে বিশ্বাস করতেই হবে কিছু তো ঘটে। যদি এত কিছু কিছু নাই ঘটতো তাহলে এত এত ঘটনা বিভিন্ন জায়গায়, আপনি দেখুন শুধুমাত্র যে বাংলাদেশে তা কিন্তু না, বাংলাদেশের বাইরেও বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিনিয়ত এই ব্যাপার স্যাপারগুলো ঘটছে। সো থ্যাংক ইউ সো মাচ রাজ, খুব ভালো থাকবে, এবং আজকের মতো এখান থেকে আমরা রাজকে বিদায় দিব এবং একই সঙ্গে আমিও বিদায় নিচ্ছি ফুড স্টুডিওর আজকের এই এপিসোডটি থেকে। চমৎকার কাটুক, খুব ভালো কাটুক আপনার শুক্রবারটি, এবং একই সঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে জাগো এন্টারটেনমেন্ট আমি বিদায় নিচ্ছি, কিন্তু জাগো এন্টারটেনমেন্টে কিন্তু ভরপুর সব নাটক, নানা রকমের কন্টেন্ট কিন্তু আপনার জন্য ওয়েট করছে, স্পেশালি যারা বাংলা নাটক দেখতে ভালোবাসেন, বাংলা নাটক প্রেমী যারা রয়েছেন তাদের জন্য একটা বেস্ট ডেস্টিনেশন। এখানে আপনার পছন্দের অভিনেতা অভিনেত্রীদের বিভিন্ন ধরনের নাটক আপনি দেখতে পাবেন। সো সাবস্ক্রাইব করে ফেলবেন, সেটা আগামীকাল ছুটির দিন হতে পারে কিংবা এখনো হতে পারে, যাদের সময়টা একটু একা একা কাটছে দেখে ফেলতে পারেন নাটকগুলো। সো আজকের মতো বিদায় নিচ্ছি, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।